This track was downloaded from fusionbd.com.
89.2.
ভয় পেত সবাই আমাকে আমরা দেখে, যেন একটা সাদা কাপড়ে না দেখে কালো কাপড়ে ঢাকা একটা লাশ।
জীবন কখনো জীবন্ত লাশ। জীবন শূন্যের মাঝে সম্ভাবনা।
ও সব রেডি করে আমাকে জবে করবে, আমাকে জবে করবে, ওই মানুষটা সিচুয়েশনটা কিরকম হতে পারে।
জীবন তীব্র ভাবে বেঁচে থাকার আকুতি।
এত টাকা আর্ন করতে চাই, মা বাবা যেন কিনতে পাওয়া যায়।
জীবন আজন্ম হেরে না যাওয়া চ্যালেঞ্জ।
চোখের পানি ঝরঝরে পড়ছে, আমি তো একটা বাচ্চা, আমার পেটে কিভাবে একটা বাচ্চা বের হয়।
জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে প্রতি বুধবার রাত 11:20 এবিসি রেডিওতে। ক্লোজার দ্য পিকচার। ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে একটা বিশেষ এপিসোড আমরা বলবো হ্যালো 8920 এর জন্য, এই অর্থে যে আজকে একটা অসাধারণ জীবনের গল্প এখানে উঠে আসছে। একটা জীবনের গল্প বলাটা আসলে ঠিক উচিত হবে কিনা জানি না, কারণ এটা আসলে ইন আ সেন্স জীবনের গল্প, কিন্তু এটা একটু অন্য ধরনের জীবনের গল্প। কেন বলছি সেটা আসলে পুরো গল্পটা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলেই বুঝতে পারবেন। তো আজকে যারাই বলছি আসলে প্লুরাল নাম্বার, এবং যে দুইজন আমার সঙ্গে অতিথি হয়ে আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে আপনাদেরকে বলছি যে হ্যালো 8920 তে বরাবরের মতো যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389892892। আমি আবারও বলছি 0961389892892। এই নাম্বারে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনার কথাগুলো আপনাকে ওখানে রেকর্ড করতে হবে। এছাড়া ফেসবুকে চলে আসতে পারেন আপনি, ফেসবুকে নিশ্চয়ই আমাদের অ্যাড্রেসটি জানা আছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফাইন, এ পর্যায়ে আমি আমার অতিথিদের সাথে একটু পরিচিত হব, এবং সাধারণত যেটা হয় হ্যালো 8920 তে যারা আসেন তাদের পরিচয়টা আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করি, ইভেন ফুল পরিচয়টা আমরা প্রথমে ফ্ল্যাশ করি না, এই কারণে যে তিনি জীবনের যেই অবস্থায় গিয়ে আজকের মানুষটি হয়েছেন সেই অবস্থায় গিয়েই গল্পটা বের হয়ে আসুক। কারণ একজন শিক্ষক যদি এখানে এসে বলেন আমি শিক্ষক, কিংবা একজন কোটিপতি যদি এসে প্রথমেই বলেন যে আমি একজন ব্যবসায়ী, তাহলে জীবনের গল্পটা সম্পর্কে সবাই একটা আঁচ পেয়ে যায়, এবং আমরা এই আঁচটা কোনোভাবেই দিতে চাই না। আমরা বরং সেই জিরো থেকে শুরু করতে চাই। জিরো অর্থে যেটা বোঝাচ্ছে একজন মানুষ যার একটা নাম আছে, একটা বয়স আছে, এবং একই সাথে যিনি ঢাকা শহরের কোনো জায়গায় থাকেন। এখান থেকে আমাদের জীবনের গল্প শুরু হয় এবং তারপর আমরা ধীরে ধীরে উন্মোচন করতে থাকি মানুষটির জীবন বৃত্তান্ত। তো আজকেও তার ব্যতিক্রম হবে না, যদিও আমি একটু টাচ দিয়ে রাখতে চাই যে দুজনকে আজকে আমি জীবনের গল্পে পেয়েছি অসাধারণ দুজন মানুষ, কিন্তু কি অর্থে অসাধারণ সেটা গল্পে বের হয়ে আসবে। ওকে, আমার হাতের বাম পাশে যিনি রয়েছেন তার সঙ্গে একটু প্রথমে পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলবেন।
হ্যাঁ, আমি মাহবুবুর রহমান মোল্লা।
ডাক নাম
মাহবুব।
আনুমানিক বয়স?
আমার বয়স 45।
কোথায় আছেন?
আমি মাতুয়েলে।
আমরা একেবারে শৈশব থেকে শুরু করতে চাই।
আসলে আমার মনে পড়ে যে শৈশবে আমি যখন মাতুয়েলে একটা ইউনিয়ন, সেই ইউনিয়নের পশ্চিম পাড়াতে আমার বসবাস। আমরা যখন লেখাপড়া করেছি আমার মনে পড়ে প্রাথমিক স্কুল, সেটা হলো মাতুয়েল 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয় আমাদের এখান থেকে প্রায় 1/2 কিলো পূর্ব দিকে অবস্থিত, মেইন রোডের পাশেই। সেখানে যেতাম, পড়াশোনা করতাম। অলমোস্ট প্রথম থেকেই, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা ইয়ে ছিল, রেজাল্ট ছিল।
বাবা কি করতেন আপনার?
ঢাকা সদর পোস্ট অফিসে চাকরি করতেন।
ওকে। হ্যাঁ, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 5 ভাই।
সবার মধ্যে বড় আপনি?
না, আমি তৃতীয়।
আচ্ছা।
আমার বাবা মূলত তৃতীয় শ্রেণী কর্মচারী ছিলেন।
জি।
এবং পাশাপাশি যেটা তিনি করতেন, আমাদের জায়গা জমি ছিল, অর্থাৎ ধানি জমি। আমার দাদা বা আমাদের পরিবারে
মানে গৃহস্থ, আমরা বলি
গৃহস্থ যেটাকে বলা হয়।
জি।
তো মূলত গৃহস্থ অবস্থা থাকার কারণে ম্যাক্সিমাম প্রায় সবাই এইদিকেই ঝোঁক ছিল। আমার আব্বা বলেছে যে না, ও লেখাপড়া করবে। এইদিক থেকে আমি পড়াশোনা করতাম, আমাদের লজিং টিচার ছিলেন বাসায়, তো স্যারদের সাথে আনন্দ করতাম, পড়তাম। এমনি ভাবে যখন ক্লাস 3-তে উঠি, 3-4 এইরকম সময়টা আমার এখন মনে পড়ে, তো স্যাররা আমাকে খুব আদর করতেন। বিশেষ করে একজন হেড স্যার ছিলেন, মেজবাউদ্দিন স্যার, উনি আমাকে খুব আদর করতেন। স্যারে গণিত পড়াতেন, খুব চমৎকার পড়াতেন। এবং আমি বাংলা যখন রচনা লিখতাম নিয়ে যেতাম লিখে আমাদের গ্রাম আমাদের বিদ্যালয়ে, খুব চমৎকার আমি লিখেছি। এখানে আমাদের লজিন স্যার যিনি ছিলেন তিনি আমাকে খুব সহযোগিতা করতেন, তো আমরা একেবারে বাস্তব চিত্রটা তুলে ধরতাম যে আমাদের গ্রামের আমার বন্ধু বান্ধব ছিল অলমোস্ট ওখানে প্রায় সবাই স্থানীয়, তো স্যারেরা অলমোস্ট সবাই আমাকে আদর করতেন যে সেইভাবে পড়াশোনা করে মাতুয়াল 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা 5ম শ্রেণী পাশ করলাম। তখন আমার নাম ছিল মাহবুব হোসেন মোল্লা। তো আমাদের হেড স্যার যখন টিসি দেয়, প্রাইমারিতে একটা টিসি দিত হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য, তখন হ্যাঁ তখন উনি বললো যে তোমার নামটা কি দিব, এইটি থাকবে মাহবুব হোসেন মোল্লা থাকবে না মাহবুবুর রহমান মোল্লা হবে? তো আমি আর তখন ইয়ে করে পেলাম না, আমি ভাবলাম হয়তো বা মাহবুবুর রহমান মোল্লাই ভালো হবে। তখন স্যার ওইটা ইয়ের মধ্যে লিখে দিল টিসিতে। তা আমি পরবর্তীতে গ্রামে তখন ভর্তি হলাম মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে।
আচ্ছা,
তো সেই জায়গায় ভর্তি হওয়ার পরে সেখানে অলমোস্ট সেখানেও ভালো ছিলাম, কখনো ফার্স্ট কখনো সেকেন্ড, মানে 1 থেকে 10 ভিতরে এরকম করে ইয়ে করেছি। আমার মনে পড়ে ক্লাস 6 দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো পড়ে গেছি, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, রচনা আছে অ্যাপ্লিকেশন আছে। এটা আমাদের ছাত্রদের এই বয়সে এসে আমি প্রায় বলি যে আমি যখন গেলাম আমার সব কমন পড়েছে, রচনা গ্রামার ইয়ে, রচনা লিখতে গিয়েছি এখন তো আমার আর মনে পড়ে না। সে কি কান্না, আমি কিছুই পারতেছি না কিন্তু আমি সব পারি, তো ওই প্রথম লাইন মনে আসলে আমি পরে সব লিখে ফেলতে পারি। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে মনে আসতে আসতে ওইভাবে আর হয়নি পরীক্ষাটা, মূলত পরীক্ষাটা ভালো হয়নি। আমি খুব কান্না করতে করতে বাসায় গেলাম, তো ওই আমার আব্বা প্রায় আমাকে খেয়াল করতেন, উনি অফিস থেকে আসতেন এত কষ্ট করে, তারপরে উনি আবার সেই ধানের জমিতে যেতেন, এর মধ্যেও আমার প্রতি একটা বিশেষ নজর। কি ঘটনা, তখন সবাই বলছে যে এরকম ওর ঘটনা, ওর পরীক্ষা ভালো হয় নাই, কান্নাকাটি করে আসছে, তখন আমাকে সাহস দিত ইয়ে করতো
বাবা
বাবা। তো এবং আমার ভাইয়েরাও আমাকে যথেষ্ট ইয়ে করতো যেন ও পড়াশোনা করুক। অন্যান্য ভাইয়েরা ওইভাবে লেখাপড়া চালিয়েছে, কিন্তু ইতিমধ্যে তখন আমার বড় ভাইও চাকরিতে ঢুকে গেলেন, তিনিও পোস্ট অফিসে চাকরি করেন। তা আমার বড় ভাইটা ছিল উনি পড়তেন আর আমি পড়তাম, আমার ছোট ভাই দুইজন ছিল তারাও তখন ছোট পড়াশোনা করতো। এমনি করে পড়াশোনা করতেছি, 6, 7, 8 স্কলারশিপ দিয়েছি, মানে এই পর্যায়ে ছিলাম। 9, 10 যখন উঠলাম স্যারেরা যথেষ্ট আমাকে আদর করতেন, সেখানে বক্তৃতা হতো সেই জায়গায় আমাকে রাখতো, তখন বক্তৃতা দিতাম বিভিন্ন স্কুলের বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটি, স্কাউটিং যেটার সাথে আমি জড়িত ছিলাম ছোটবেলা থেকেই। তো এইরকম ভাবে আমি চেষ্টা করেছি, বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকেছি, থেকে থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়ে আমার স্কুলের সর্বোচ্চ নম্বর এবং ভালো রেজাল্ট, তখন ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন পেয়েছি, 666 নম্বর পেয়ে আমি পাশ করি। এরপরে প্রথম পরীক্ষা দিলাম নটর ডেম কলেজে, এই যে আমার জীবনের প্রথম আমি ঢাকার যাত্রাবাড়ি ক্রস করি।
আচ্ছা,
তো নটর ডেম কলেজে পরীক্ষা দিলাম, নতুন পরিবেশ, সবাই দেখলাম গাড়ি টাড়ি নিয়ে গেছে, আমরা কোন রকম একটা স্যান্ডেল পরে ইনও করতে পারি না, তখন এরকম একটা পরিবেশ পরিস্থিতি। তো গেলাম পরীক্ষা দিলাম, তবে আমার একটা ধারণা ছিল যে মূল বইটাকে পড়ে যাব, তো পরীক্ষা আমার ভালো হলো। এরপরে যথারীতি রিটেনে পাশ করলাম বাইবা, তো বাইবাতেও তখন ছোটখাটো মানুষ, আমি দেখতে শুনতে অতটা ইয়ে না, কালো, তখন সারাটা বাইবাতে জিজ্ঞেস করলো কি অবস্থা, গ্রাম থেকে এসছ, কেমন এই পড়াশোনা করতে পারবা কিনা, দু একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, অতটা মনে নেই, তো আমার মনে হলো যে ভালোই হয়েছে পেরেছি, প্রশ্ন 2-3 জিজ্ঞেস করে 3 জিজ্ঞেস করেছে, ও পাড়ার পরে বললো ঠিক আছে তুমি আসো। তো রেজাল্ট হলো পরের দিন, পরের দিন দেখলাম অনেক কৌতূহল করে আমি নিজে গিয়েছি, যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আমি চান্স পেয়েছি, আমি মহা আনন্দ, নটর ডেম কলেজে চান্স পেয়েছি, আর কোথাও পরীক্ষা দিইনি, এখানে ভর্তি হবো, আমার আব্বা খুব খুশি আমি আসলাম। সেই দিন আমি যেহেতু আর কখনো ঢাকা শহরে এতটা আমার মুভমেন্ট ছিল না, যদি আমাদের যাত্রাবাড়ির থেকে 2-3 উপরে মাতুয়াইল মিরিদাবাড়িতে আমাদের বাড়ি বাসা, তো আমার সেদিন কি মনে পড়ে আমি কি রেজাল্ট হওয়ার পরে বাসায় আসব, তখন আমার মনে করে একটা ইন্টারেস্টিং ঘটনা, যে আমি কি গুলিস্তান একটা সিনেমা হল ছিল, তো আমি আর কখনো দেখি নাই, তো কৌতূহলবশত রেজাল্টের পরে যখন ভালো ইয়ে হলো, আমি ভাবলাম যে আজকে আমি একটা
সিনেমা
দেখি।
সিনেমা দেখে যাই, রাইট,
সিনেমা দেখতে গেলাম, বাই দিস টাইমটা আমি যে কলেজে গেছি আর ব্যাক করতেছি না এইটার চিন্তা করি না, সবাই চিন্তিত, আর ফেল করেছে বা কোথায় গেল, একা গেছে, আসতে পারতেছে কিনা, হারাই গেল, মানে এক লঙ্কা কাণ্ড এখানে চতুর্দিকে সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তা আমি যথারীতি কি সিনেমা এটা আমার মনে নেই, তো দেখে আমি আস্তে আস্তে ইয়ে বাসার দিকে আসলাম, এখানে এসে দেখি কেউ স্টেশনে কেউ এদিকে ছুটাছুটি করতেছে, আর আমাকে দেখে মানে একটা অন্যরকম অবস্থা, তো আমি আর এটা বুঝতে পারিনি। এইরকম করে মোটামুটি ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম, ক্লাস করি আসি যাই। তখন আমাদের ওই রকম পরিবেশ পরিস্থিতি মূলত ছিল না, নর্দার্ন কলেজে আমরা যখন পড়াশোনা করেছি, যারা পড়াশোনা করেছে, এইরকম আমরা এতটা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ছিলাম না, পাশাপাশি আবার অতটা আপগ্রেডও ছিলাম না। আমাদের ক্লাসে গিয়ে যেটা দেখেছি, গুয়ারি, গুলশান, বনানি থেকে যারা যারা আসছে খুব স্মার্ট এবং খুব আপগ্রেড, তো আমরা কয়েকজন ছিলাম, আরেকটা ছেলে আসছে যশোর থেকে, এরকম যারা একেবারে ইয়ে চুপচাপ বসে থাকার মতো, তারা সেখানে আবার বন্ধু হইল,
মানে সমগোত্রীয়,
তো ফ্রেন্ড হওয়ার পরে মূলত বলা যায় যে আমরা একেবারে খুব দৈন্য দশার মধ্যেই লেখাপড়া করেছি, অতটা সানসকত ছিল না সত্যিকার অর্থে, তো ইন্টারমিডিয়েট পড়েছি অতটা বুঝিও নাই, তো সেখান থেকে রেজাল্ট হলো, সেখানে দ্বিতীয় সেকেন্ড ডিভিশন পেয়েছি, সেখানকার এটা ভালো হয়নি। তো পরবর্তীতে আমি চিন্তা করেছি যে মেডিকেল সায়েন্স পড়বো, সেখানে যাওয়ার কথা আমাদের আমেরিকা, আমেরিকা মেডিকেল সায়েন্স পড়ার জন্য যাব, সেখানে ডোমেনিকা একটা ইয়ে আছে আমেরিকারই একটা, সেই জায়গায় আমাদের সব কিছু ভিসা টিসা ইয়ে টিয়ে সব চলে আসছে, আসার পরে এখান থেকে আসছে যে আমাদের নাকি বিমানটা যেতে হবে লন্ডন হয়ে, হিথ্রো এয়ারপোর্ট হয়ে, যার কারণে এখানে নাকি ট্রানজিট আছে, তখন আমরা আর বুঝি নাই, সেই ট্রানজিটের সময় আমাদেরকে আপনার লন্ডনে ভিসা নিতে হবে, ট্রানজিট ভিসা এরকম বললেন। আমরা আমাদের যিনি ইয়ে করে দিলেন, তারা বললেন যে লন্ডনের ভিসা ম্যানেজ করা যাবে না, এই না সেই না ইত্যাদি, আমরা তিনজন ছিলাম।
ওকে, মানে আপনার টার্গেট ছিল যে মেডিকেলে পড়ার জন্য আপনি দেশের বাইরে,
দেশের বাইরে পড়বো।
ওকে,
তো সেই জায়গায় তিনজনের মধ্যে দুইজন, তার বাবা আবার ব্যাংকে চাকরি করতেন, আমার বাবা তো সাদাসিধে মানুষ, তিনি টাকা ম্যানেজ করে দিতে পারে, বাট এই ব্যাপারগুলো তিনি ডক্টর কামাল হোসেনকে ম্যানেজ করলেন, তারা পরে তাদের দুইজনের জন্য কি কোর্টে ইয়েটিয়ে করে তারা তাদের ভিসাটা হয়ে গেল।
আচ্ছা,
আমি এখানে রয়ে গেলাম। তো বাইরিসটা অনেক সময় পাস হওয়ার পরে আমি আমাদের দেশের মেডিকেলে পড়ার জন্য আমি পরীক্ষা দিতে পারি না, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারি না, মোটামুটি ওই বছরের সবই শেষ, তো খুব দুঃখ বারাক্রান্ত মন নিয়ে তখন বাসায় ছিলাম, একেবারে লেখাপড়া করবো না, খুব মানে নিজের প্রতি একটা অন্যরকম একটা বিতৃষ্ণা ভাব চলে আসছে। তখন আমার বাবা বললো যে ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করতেছো কেন, মানুষ কত বা আরো ইয়ে হয়, তারাও তো জীবনে লেখাপড়া করে বড় হইতে পারে, তুমি চিন্তা করো না, তুমি লেখাপড়া করো। পরে আমাকে ভর্তি করাই দিল, আমি ভর্তি হইলাম ঢাকার শহীদ সরওয়ার্দি কলেজে, পাস করছে ডিগ্রি, সায়েন্স গ্রুপ ডিগ্রি পাস করছে, ভর্তি হলাম। পরে ওই স্যারেরা আমাকে খুব আদর করতো, তাদের বাসায় যেতাম স্যারদের, যে ও খুব ভালো পড়াশোনা করে, তো স্যারেরা ওখানে এ করার পরে ডিগ্রি পাস করলাম। ডিগ্রি পাস করার পরেই আমি আবার কিছু লেখালেখি করতাম আমাদের এলাকায়, সংক্রম নামে একটা পত্রিকা ছিল,
কি নাম,
সংক্রম,
সংক্রম, ওকে,
সেতু, ওকে, তো এই পত্রিকা নিয়ে আমাদের এলাকার একটা ম্যাগাজিন, এলাকার বিভিন্ন বিষয়গুলো তুলে ধরতাম, আমাদের এলাকায় বিশাল একটা কবরস্থান আছে, ঈদগাহ মাঠ আছে, তো সেই ঈদগাহ এবং কবরস্থানটা কিভাবে হলো, সেই
ইতিহাস,
ইতিহাস, সেই অনেকগুলো গল্প আমরা সেখানে তুলে ধরেছি, খুব ইন্টারেস্টিং ছিল। এইগুলো দেখে আমাদের বর্তমানে অনেক প্রথিতযশা রাজনীতিবিদ, তারাও চিন্তা করলো ওই ধরনের লিখতে সেখানে, এই ছেলেটা কে, কি সমাচার, তো তারা আমার প্রতি খোঁজ খবর লাগালেন, তো তারা দেখলেন যে না, ওর ওই রাজনৈতিক ভাবে কোনো ইয়ে নাই, এমনি লিখেছে যে এলাকার বিষয়গুলো তুলে ধরুক। তো সেই সময়ে আমি যখন ডিগ্রি পাস করলাম এবং মাস্টার্সে ভর্তি হলাম, তো এই সময়ে ওই যে মাতুয়েল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ছিল সেইটার একজন সভাপতি, তার নাম শামসুল হক খান সাহেব,
শামসুল হক খান,
তিনি আমাদের মাতুয়েলির সন্তান, তিনি ঢাকার সিটি কর্পোরেশনে চাকরি করতেন।
আচ্ছা,
তো সেখান থেকে তিনি আমাকে ইয়ে করলেন যে এই ছেলেটা কে, আমাকে নিয়ে আসলেন, তখন তিনি বললেন যে তোমাকে দিয়ে আমরা কাজ করব, তুমি ভালোভাবে এগুলো লিখতে হবে, এলাকার বিভিন্ন দিক তুলে ধরতে হবে, পাশাপাশি তুমি কি, আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি আমাদের সেই মুরগির ফার্ম বলে সেই এলাকায়, তো তুমি সেখানে মাস্টারি করবা কিনা? আমি বললাম এইরকম তো চিন্তা ভাবনা আমার নাই, তো চলেন যাই ওইদিকে কি অবস্থা দেখি। তো আমাকে একদিন নিয়ে গেল ওই এলাকায়, মুরগির ফার্ম ছিল ওইটা, অত্যন্ত বিখ্যাত একটাই
নামি মুরগির ফার্ম,
মুরগির ফার্ম।
আচ্ছা,
তো যেটা মূলত ফিনিক্স পোল্ট্রি ফার্ম।
আচ্ছা, কিন্তু এটা কার ছিল, শামসুল হক খান সাহেবের?
না, শামসুল হক খান সাহেব মূলত সিটি কর্পোরেশন চাকরি করতেন এবং তিনি তিনার কিছু জায়গা জমি ছিলেন, উনিও কৃষকের ভূমিকায় এই কাজকর্ম গুলো দেখতেন। এখান থেকে ওই এলাকায় ডিএনডি বাঁধের ভিতরে বিভিন্ন এলাকা থেকে 2-3 কাঠা জায়গা নিয়ে বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু লোক যারা গভর্নমেন্টের তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরি করতেন, তারা মূলত ওই এলাকাতে বসবাস করেছেন
ওই সময়টাতে।
তারা বোধ করি সেখান থেকে, তার কাছ থেকে কিছু জায়গা নিয়েছে 6 কাঠা, ওই মূল রাস্তা থেকে আবার ভিতরে যেতে হয়।
আচ্ছা,
সেই 6 কাঠা জায়গা নিয়েছেন, সেখানে তারা, তার জায়গাটা ছিল প্রায় মেবি 26 কাঠা, সেখান থেকে প্রথম 6 কাঠা নিয়েছে।
মানে এটা কে নিয়েছেন? শামসুল হক খান
সাহেবের কাছ থেকে ওই এলাকার লোক, যারা 2-3 কাঠা করে জায়গা নিয়ে চিন্তা করলো আমাদের ছেলে মেয়েদের, আমরা যেহেতু বসবাস করতেছি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান করি। এইরকম একটি বিশেষ ব্যক্তি, তার নাম তাজুল ইসলাম মিয়াজি, যিনি এই জায়গাটা তার কাছ থেকে নিলেন। নেওয়ার পরে তারা ওইভাবে একটা স্কুল করেছেন, একটা কিন্ডার গার্ডেনের মতো, 6 কাঠার মধ্যে গ্রামের প্রতিষ্ঠান, বেড়া দিয়ে, টিন দিয়ে, কোথাও এমনিতেই 2-3টা বেঞ্চ দিয়ে, আবার ইট টিট দিয়ে বাচ্চারা পড়ে, এরকম একটা পরিস্থিতি তৈরি করেন। সেটা করেছেন 1989 সালে। ওখানে তো লোক জিনি নাই, ছাত্র হবে কোথেকে, কিন্তু আমাদের সেই দিক থেকে, সেই দিকে জায়গা জমি ছিল, আমার দাদারা হাল চাষ করতেন, আমার বাবার কথা তো বললাম, তারা সেই সময় ওই আসরের আগেই ওই জায়গা থেকে চলে আসতেন, কারণ ওই জায়গাটা একেবারে গোমট এরিয়া হয়ে যেত, সবাই ভয় পেত। যে তখন দেখলাম যে এইরকম একটা জায়গায়, যখন শামসুল হক সাহেব আমাকে প্রস্তাব দিলেন যে এরকম একটা আমরা স্কুল করেছি, তুমি ওখানে মাস্টারি করবা কিনা।
আচ্ছা ফাইন, ওই স্কুলটার নাম কি ছিল?
তখন ওই স্কুলটার নাম ছিল শামসুল হক খান স্কুল।
তো জায়গাটা উনি দিয়েছিলেন বলেই ওনার নামে হয়েছে?
হ্যাঁ, ওই এলাকার যারা জায়গাটা নিয়েছেন তারা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু উনি জায়গা দিয়েছেন আমরা তার নামে প্রতিষ্ঠানটা করব।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে যে জীবনের গল্পটি এখানে প্রচার করা হচ্ছে সেটা একটা ইতিহাস, এবং কি অর্থে ইতিহাস সেটা আপনারা যারা পুরোটা শুনবেন তারা বুঝতে পারবেন, এবং কিছুটা আজ ইতিমধ্যে হয়তো অনেকেই পেয়ে যাবেন যারা স্কুল কলেজের খোঁজ খবর রাখেন, বিশেষ করে বাংলাদেশের স্কুলগুলো কারা ভালো করছে, বছর শেষে যে রেজাল্ট আসে সেখানে কাদের কি পজিশন, এই খোঁজ খবরগুলো যারা রাখেন তারা হয়তো কিছুটা আজ করতে পারছেন যে আজকের এই জীবনের গল্পটা কোথায় যাবে। এবং আমি যেহেতু একটু বলেই দিলাম, কিন্তু একটা জিনিস বলতে চাই আমরা, একেবারে শেষ পর্যন্ত না শুনে কারোরই ওঠা ঠিক হবে না। যারা শিক্ষক আছেন, ছাত্র আছেন, যারা অনুপ্রেরণা পেতে ভালোবাসেন, জীবনটাকে নতুন করে সাজাতে ভালোবাসেন, তাদের মতো মানুষের জন্য আজকের এই জীবনের গল্প। আমরা 3 মিনিট পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, আশা করছি আমার সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close-up presents Hello 8920, Close-up, the closer, the better.
3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা এখানে যার জীবনের গল্প শুনছিলাম তিনি হচ্ছেন মাহবুবুর রহমান, আমরা তার কাছে আবারও ফিরছি। জি, আপনি যেটা বললেন যে শামসুল আলম সাহেব আপনাকে প্রস্তাব করলেন এইরকম একটা স্কুলে মাস্টারি আপনি করবেন কিনা, তারপর?
হ্যাঁ, তখন ওই এলাকায় গেলাম, আমি বললাম যে ঠিক আছে মাস্টারি করবো কিনা বলতে পারি না, চলেন যাই দেখে আসি। তো ওনার সাথে গেলাম, উনি অনেক গল্প বললেন প্রতিষ্ঠানটা কিভাবে হচ্ছে, কি সমাচার, এই প্রতিষ্ঠানটা ভালো করা দরকার, কেউ আসতে চায় না। তা আমি বললাম ঠিক আছে চলেন। তো তার সাথে একদিন গেলাম, গিয়ে দেখলাম যে সেখানে মাঠের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্ত করে, মাঠটাকে গর্ত করে কিছু জায়গা ভরাট করে সেখানে একটা ঘর করেছে, টিনের ঘর। তো দেখলাম আর ওই 6 কাটা জায়গার উপরে ওই সিমেন্ট দিয়ে ছোট ছোট পিলার করে কিছু কাটা তার দিয়ে রাখছে, এর পাশে হলো চতুর্দিকে ধান ক্ষেত, আর আমরা যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আল। তো ওইটার সেক্রেটারি ছিলেন তাজুল ইসলাম মিয়াজি সাহেব, যিনি এটার উদ্যোক্তা। তো উনি ওনার বাসায় গেলেন, উনি আবার সচিবালয়ে চাকরি করতেন, মিনিস্ট্রি অফ কালচারাল, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে, আবার উনি হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তা আমাকে রাত্রে নিয়ে গেলেন। তখন তার সাথে প্রথম যে এই তাজুল ইসলাম মিয়াজি, তোমার এখানে আসলাম আমার এক ভাতিজাকে নিয়ে, আমার 22 তারিখ কালকে থেকে লাগাই দিবা মাস্টারিতে, এইরকম কথা বললো। তো আমি সকালবেলা আমি বললাম ঠিক আছে, আমি তো ফ্রি আছি, দেখি। আমি যাওয়ার পরে দেখলাম 4-5 জন শিক্ষক ছিলেন, ছাত্র কিছু আছেন, ওই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু কঠিন অবস্থা আর কি। তো এরকম অবস্থার মধ্যে ছাত্ররাও পানি পড়ে ঠিক মতো টিনের মধ্যে ফুটা, তা এরকম একটা সময় আমার মতো ইয়াং একবার চিন্তা করি কি মাস্টারি করবো, এই জায়গা ছিল ইয়ে করবো না, আবার চিন্তা করি না একটু দেখি না এটা কি অবস্থান। তো এরকম থাকতে থাকতে যিনি এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি কেন জানি বললো যে আমি আর ইয়ে করবো না, আমি ছুটিতে যাব। আসলে ওখানে
প্রতিষ্ঠান প্রধান মানে শিক্ষকের মধ্যে যিনি প্রধান শিক্ষক ছিলেন,
হ্যাঁ শিক্ষকের মধ্যে যিনি প্রধান ছিলেন, এইটা নিয়ে ওই এলাকায় খুব পলিটিক্স, এটার কে সভাপতি হবে, এটা কে মেম্বার হবে, তখন আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতেছি। গ্রাম্য যেই পলিটিক্স গুলা হয় এইটা নিয়ে উনি খুব মানে টায়ার্ড ফিল করছেন, ওই স্যার চলে যাবেন। এক সময় আমাদের প্রতিষ্ঠাতা সাহেব অর্থাৎ শামসুল হক খান সাহেব, তিনি আমাকে বললেন যে উনি তো চলে যাবে, তাকে ছুটি দিয়ে দিব। আমি চিন্তা ভাবনা করেছি যেটা কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায়, তোমাকে দিব আমি চিন্তা করেছি। তা আমি বললাম আমি কি এটা পারবো নাকি, আমি কিভাবে কি করবো, আমার তো কোনো অভিজ্ঞতা নাই। বললো যে আমি সাথে থাকবো আর মিয়াজি থাকবে, তুমি করো, যেহেতু প্রধানের দায়িত্ব। ইতিমধ্যে বেশ কয়েক মাস গেছে, আমাকে আবার তখন ওই স্যার যিনি প্রধান তিনি চলে যাবেন এটার বুঝি নাই, উনি আমাকে ওই অ্যাসিস্ট্যান্ট মাস্টারের মতো একটা দায়িত্ব দিয়ে রুটিন করা বা কিভাবে কি ইয়ে করবে এইগুলা তিনি করাতেন। এক সময় এটা করার পরে তিনি চলে যাওয়ার মতো একটা অবস্থা, তখন আমাকে দায়িত্ব দিলেন। তখন 11 জন শিক্ষক ছিলেন আমাকে নিয়ে, তখন এই 10-11 জন শিক্ষক আমাকে বললেন যে স্যার এই ব্যাপার আমরা প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে একটু বড় করি, এটা কিভাবে কি করা যায়।
এক অর্থে এটাই আপনার জীবনে প্রথম জব, এক অর্থে কি অনেকটাই জব,
এটাই প্রথম জব।
তো এই ধরনের জব আপনার বাসা থেকে কি বলছিল, মানে মেনে নিয়েছিল?
হ্যাঁ বাসা থেকে প্রথম মেনে নেয় নাই, কিন্তু আমি বলেছি যে আমি করি না, বাস এখন তো আর চাকরি হয় নাই, তো আমি হ্যাঁ মাস্টার ডিগ্রি শেষ করে চাকরি করবো আর এইদিকে একটু দেখি এর মধ্যে কি আছে। বাই দিস টাইম আমি তো মাস্টার ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছি,
তখন আমি মাস্টার্স পড়ছি
তা আমি এই কাজ যখন করলাম, তখন কিছুদিন করার পরে আমার একটু ইন্টারেস্ট জাগলো, আমার ভালো লাগতেছে। তো প্রধানের দায়িত্ব পাওয়ার পরে আমি দেখলাম স্যারেরা আমাকে উৎসাহিত করতেছে যে স্যার এটা করেন।
তখন কতজন স্টুডেন্ট ছিল?
তখন আমি যখন গিয়েছি 125 জন,
125 জনের মতো,
125 জনের মতো। একটা ঘর ছিল, যে ঘরের চতুর্দিকে বেড়া ছিল, টিন ছিল, কিন্তু আবার একটা গেটও ছিল, সেই গেট খুব তালাই থাকতো, কারণ ওই ঘরের ভিতর দিয়েই সবাই গরু বাছুর বেড়া বকরি সব আসতে যেতে পারতো, কোনো অসুবিধা নেই। আর এখানে রাস্তাঘাট ছিল না, এক সময় খুব প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আল দিয়ে যাইতাম, তো যারা লম্বা মানুষ তাদের তো হাঁটুর নিচ পর্যন্ত কাঁচতে চলতো, আমি হাঁটুর উপর পর্যন্ত কেচে কাটার পরও আমি রেহাই পাইনি, ডুবে যেতাম।
তো 1993 সালের কথা হচ্ছে,
হ্যাঁ
কোন ক্লাস পর্যন্ত ছিল
সেটা তখন আস্তে আস্তে যাচ্ছে 6-7
এরকম,
হ্যাঁ। তখন স্যাররা বলতেছে স্যার আগামী বছর আমরা যেন জুনিয়র স্কুলটা আমরা পেতে পারি, অনেকে তো চেষ্টা করে পায়। তখন আমি অ্যাটেম্প্ট নিলাম, তা বিভিন্ন ভাবে চেষ্টা করলাম। তো 1993 সালের নভেম্বরের দিকে আমরা জুনিয়র স্কুল হিসেবে এটা স্বীকৃতি পাইলাম,
মানে শামসুল হক খান জুনিয়র হাই স্কুল 93 সালে।
হ্যাঁ তখন আমাদের 8 ক্লাস চলছে, 94 সালে 9-26 জন ছাত্র ছিল, তারা ক্লাস 10 উঠলে 1995 সালে প্রথম আমরা পরীক্ষা দিই। তো 26 জন ছাত্র নিয়ে পরীক্ষা দিয়ে প্রথম বছরেই 24 জন পাশ করে, তা আমরা সবাই খুব আনন্দ পাইলাম যে আমাদেরকে 100% পাশ করাতে হবে, আমাদের রেজাল্ট ভালো হয় নাই আমরা চেষ্টা করি। তখন ছাত্রদের নিয়ে আমরা কাজ করতেছি, শিক্ষকরা যে আমরা কিভাবে ভালো করতে পারি, এমপি ভুক্তির জন্য তখন চেষ্টা করতেছি। তো 95 সালে আমাদের স্কুলের এমপি ভুক্ত হলো, তো সেইটা আমরা করেছি। তো টিচাররা আমাকে খুব সেলিব্রেট করছে যে সরকারের বেতন ভাতা।
এর আগ পর্যন্ত আপনাদের বেতন ভাতা কিভাবে আসতো?
ছাত্রদের কাছ থেকে যা পাইতাম 200-300-500-700-1000 করে আমরা নিতাম, কমিটি ঠিক করে দিত। তো এর মধ্যে 50% দিত, 50% দিত না।
আস্তে আস্তে
পর্যায়ক্রমে 100% তো এই এইভাবে আমাদের শিক্ষকরা, আমরা যখন এমপি ভুক্তি করলাম, শিক্ষকরা খুব আমার প্রতি একটা তাদের একটা বিশ্বাস জন্মালো, যে না প্রথম প্রথম স্যারদের একটু মেনে নিতে কষ্ট হতো, কারণ আমি খুব ইয়াং, তারা পুরাতন ছিল, ওনাকে প্রধান
বয়সে বেশি
তো এরকম ভাবে প্রত্যেক পরীক্ষা দিচ্ছে 96-97। আমরা 98 সালে আমরা চেষ্টা করলাম যে কিভাবে আরো ভালো রেজাল্ট করা যায়। এই ভালো রেজাল্ট করার মূলে আমাদের যেটা চিন্তা ভাবনা করা, সেটা হলো জুনিয়র স্কলারশিপ পেতে হবে আমাদের। এটা আমাদের একটা টার্গেট, জুনিয়র স্কলারশিপ পেলে এই স্কুলটা বিভিন্নভাবে পরিচিতি লাভ করবে এবং ভালো ছাত্ররা আসবে। এই বেজ নিয়ে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত শুরু করলাম যে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়।
ওকে,
তো যাই, যাওয়ার পরে স্যারে আমাকে বসালেন, কিন্তু যতই বলি যে স্যার এরকম আমরা একটা প্রতিষ্ঠান করেছি, এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি আছি, তা আমাকে স্যার একটু বুদ্ধি পরামর্শ দেন কিভাবে ইয়ে করা যায়। তো স্যার বলল যে চেষ্টা করেন, এক সময় হয়ে যাবে,
সবাই যেভাবে বলে। হ্যাঁ,
আমি ফেরত আসলাম, এসে মনে খুব কষ্ট নিয়ে স্যারদের বললাম যে ভাই আমাদের কি কাজকর্ম করতে হবে, আসেন, আমরা আমরা চেষ্টা করি, আমি নিজেও ক্লাস নিচ্ছি, আপনারা নেবেন, আমি মূলত ইংরেজিটা পড়াতাম, তো সবাই চলেন কষ্ট করি। একটা প্ল্যান তৈরি করলাম যে পরীক্ষা সিস্টেম, প্রতি সপ্তাহে যা পড়াবো তা পরীক্ষা নিবে, এরকম করে করে আমরা চেষ্টা করলাম। 1999 সালে আমরা সাকসেস হয়ে গেলাম, প্রথম দুইজন আমাদের স্কলারশিপ পেল।
এটা কোন ক্লাসে?
ভালো করতে হবে আমাদের, এই ধরতে গিয়ে তখন আমরা বাড়ি বাড়ি ঘুরতাম। রাত্রে এমনিতে খুব ফাঁকা এলাকা ছিল, তো রাত্রে আমরা ছাত্রদের বাড়ি বাড়ি যাইতাম টেস্ট পরীক্ষার পরপর, যে কিভাবে পিটেস্ট পরীক্ষার পরে যে ছাত্ররা কিভাবে পড়াশোনা করছে, তাদের অ্যাকচুয়ালি কি অবস্থান। এইরকম যেতে যেতে আমাদের একটা ছেলের সন্ধান পেলাম, তার একটু প্রবলেম রয়েছে, তার নানি বাড়িতে তারা থাকে, তাদের বাড়ি ছিল লালবাগ, এরকম টিচার আমাকে বলতেন যে স্যার এর মধ্যে
ইকোনমিক কন্ডিশন,
একটা প্রবলেম, এবং ছেলেটা খুব মেধাবী, আমরা স্যার তাকে নিয়ে যদি একটু কাজ করি, আমরা যদি তাকে সহযোগিতা করি, তাহলে আমরা ছেলেকে ডেকে দিয়ে আপনি যেটা চাচ্ছেন এবং আমরা যেটা চাচ্ছি একটা সুযোগ মনে হয় আছে আজ গ্রুপে।
এই এই জায়গাটা থেকে আমার একটা জিনিস কেন জানি মনে হচ্ছে যে আপনার মাথায় একটা জিনিস কাজ করেছে, যে এখান থেকে আমি যদি আমার স্কুলটাকে হাইলাইট করতে চাই, আমাকে সামহাও ব্রিলিয়েন্ট কিছু রেজাল্ট দেখাতে হবে সারা বাংলাদেশে, আমি কিছু ব্রিলিয়েন্ট যদি ছেলে মেয়েকে দেখাতে পারি স্কুলটাকে, তাহলে লোকজন এটাকে চিনবে। এই এই জিনিসটাকে আপনার মাথায় কাজ করেছিল?
হ্যাঁ হ্যাঁ, এইটা আমার কাজ করেছিল। আমি ওই রেজাল্ট দিলেই দেখতাম টিভিতে, সেই কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানকে দেখাতো, এই ভালো রেজাল্ট করে এখান থেকে এতজন স্টেন করেছে, এই করেছে, এইটা আমাকে খুব নাড়া দিয়েছে যে আমি এক সময় এই প্রতিষ্ঠানটাকে এইরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার একটা কৌতূহল।
সো আপনি যেটা করলেন যে আপনি এই ধরনের স্টুডেন্ট গুলোকে খুঁজে বের করার চেষ্টা করলেন যাদের দ্বারা এই কাজগুলো করা সম্ভব।
সম্ভব,
ওকে ফাইন। তারপর
তখন দেখলাম, আমাকে বললো স্যারেরা যে স্যার এইরকম একটা ছাত্র আছে, সে আর্টস গ্রুপে পড়ে, তো আমরা তার সাথে যদি একটু তাকে সহযোগিতা করা গেলে আমার মনে হয় যে একটা ভালো রেজাল্ট বের হয়ে আসবে। তাই বললাম ঠিক আছে কে। তা আমরা বাড়িতে গেলাম, দেখলাম যে আমাদের এলাকার মোমেনবাগ নামে এখন যে জায়গাটা, সেখানে তাদের বসবাস ছিল। আমরা গেলাম সেখানে, দেখলাম যে তার যে অবস্থান, এই বাড়িতে থেকে ওইভাবে পড়াশোনা করা এই ছাত্রের হবে না।
আচ্ছা,
তো আমরা তাকে পিক আপ করে আমি বললাম যে তাকে আমরা স্কুলে নিয়ে আসি, কিন্তু স্কুলের তখন দৈন্য দশা, টিনের ঘর, বেড়ার ঘর, এরকম একটা বেড়ার ঘরে আমরা তাকে জায়গা করে দিলাম। তা আমরা খুবই, আমাদের
বেড়ার ঘরে জায়গা করে দিলাম মানে কি, মানে ওখান থেকে নিয়ে এসে তাকে স্কুলে থাকতে,
হ্যাঁ স্কুলে থাকতে দিলাম। এরকম একটা জায়গায় আমরা চৌকি টেবিল দিয়ে আমরা মোটামুটি একটা পরিবেশ করলাম, যে দিন ইসলাম যে ওই আমাদের এই প্রিয় ছাত্রটা যেন তার লেখাপড়া
জীবনের গল্প। এবং যেই মানুষটি এত কিছুর মানে কারিগর, তিনি তার জীবনের গল্প এখানে বলছেন। তো বলে না যে একটা বটবৃক্ষে অনেকগুলো শাখা প্রশাখা হয়, তো আমি ধরে নিচ্ছি যে তার জীবনের গল্পের একটা শাখার জায়গায় হচ্ছে দীন ইসলাম, একটা শাখার জায়গায় হচ্ছে এই স্কুল। সুতরাং মেইন স্ট্রিম থেকে আসলে তিনিই তার জীবনের গল্প বলছেন। আর যে দীন ইসলামের কথা একটু আগে আসছিল, সেই দীন ইসলাম এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছে। তো আমি প্রথমে তাকে একটু ওয়েলকাম করি। সাধারণত যেটা হয় যে অন্যের ক্ষেত্রে নাম জিজ্ঞেস করি, আপনার নামটা তো চলেই আসলো, স্যার বলেই দিল উনি আপনার শিক্ষক। আমি একটু জানতে চাই প্রথমে যে শিক্ষক আপনাকে ওই সময়টাতে এরকম একটা প্লেসমেন্ট করে দিয়েছিল, সেই শিক্ষকের সাথে বসে আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে আপনার জীবনের কিছুটা অংশ শেয়ার করবেন, আপনার ফিলিংসটা কিরকম?
ধন্যবাদ কিবিয়া ভাই, এমন একজন আমার প্রিয় মানুষ শিক্ষক, ওনার জীবনের গল্পের একটা ক্ষুদ্র অংশে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এটা বলা যায় যে আমার জীবনের একটা মোড় পরিবর্তনকারী ঘটনা ছিল। 1996 তখন আমার প্রাইমারি স্কুল শেষ হলো, তো আমি ডিসাইড করব হাই স্কুল আমি কোথায় কোনটা যাব। শামসুল্লাহ খান হাই স্কুল তখন নতুন নতুন শুরু হলো কার্যক্রম 1996। আমরা শুধু নামই জানতাম যে এমন একটা স্কুল ছিল, এর আগে কখনো যাওয়া হয়নি স্কুলে। বাসার কাছে হওয়ার কারণে আমি সেখানে ভর্তি হলাম 96 সনে। স্যার যেমনটি বললেন, স্কুলের অবস্থা আধা পাকা ঘর ছিল, মাঝে মধ্যে আমাদের ক্লাস হতো এমন ক্লাসরুমে যেখানে চারপাশে কোনো পার্টিশন ছিল না। আমার এখনো মনে পড়ে ক্লাস সিক্সে ধর্ম ক্লাসে, ইসলাম শিক্ষা ক্লাসে, মাঝে মধ্যে আমাকে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে হতো পড়া না পড়ার কারণে। তো ওই ওরকম একটা জায়গা থেকে শুরু আর কি। আমাদের সময় তখন ভালো করাটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ তখন সবাই প্রাইভেট পড়াশোনা করত, স্পেশালি ইংলিশ এবং গণিতে। তো আমার সেরকম প্রাইভেট পড়ার তখন আর পারিবারিক ভাবে
ছিল না। একটু যদি আপনি, আপনার যদি বলতে কোনো সমস্যা না থাকে, আপনার বাবা কি করতেন?
আচ্ছা, আমার বাবা ব্যবসায়ী ছিলেন পুরনো ঢাকার, বেশ ভালো অবস্থা ছিল আমাদের। পুরনো ঢাকায় দোতলা বাড়ি ছিল, বেশ কয়েকটা ব্যবসাও ছিল, কিন্তু আমার জন্মের আগে ওনার ব্যবসাতে লস হয়, বেশ বড় একটা দায় দেনা হয়ে গেছিল ওনার উপর। এগুলোর কারণে বাড়ি বিক্রি করতে হয় আমাদেরকে, আমরা ওখান থেকে মুভ করি, দেওয়ানায় চলে আসি। তারপরে ওনার পক্ষে ফ্যামিলিকে সাপোর্ট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে গেছিল।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা দুই ভাই চার বোন।
দুই ভাই চার বোন, মানে আপনার প্রতিষ্ঠা?
আমার আমি চার নম্বর।
চার নম্বরে ছিলেন, মানে আগের ভাই বোন গুলোর কি অবস্থা ছিল? ওনারা কি লেখাপড়া করেছেন, নিজের জায়গাতে এস্টাবলিশ হয়েছেন, নাকি আপনি জাস্ট লেখাপড়ার দিকে আপনার প্রতি বেশি ফোকাস ছিল?
আসলে আমার জন্মের আগে আমার আব্বার ওই ব্যবসাতে লস হওয়ার কারণে ওনারা আর কন্টিনিউ করতে পারেননি ক্লাস ফাইভ এর পরে। আমার ইমিডিয়েট বড় যিনি, উনি ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা করেছেন। সেই অবস্থান থেকে আমাদের ওই সামর্থ্য ছিল না যে প্রাইভেট পড়ানো।
তো ওখানে স্যার যেটা বললেন একটু আগে, যে পড়াশোনার পরিবেশের জায়গাটা থেকে স্যাররা যেভাবে এক্সপেক্ট করছে যে আপনার আপনার দ্বারা হয়তো কিছু একটা হলেও হতে পারে, সেরকম একটা পরিবেশ তারা ফিল করছিলেন যে ওখানে নেই, আসলে আলটিমেটলি কি ছিল, আপনি কি ফিল করছিলেন ওখানে, কি ছিল প্রবলেমটা, কোথায় ছিল?
আসলে ওরকম অবস্থায় থেকেই আমি পড়াশোনা ওয়ান থেকে নাইন, অলমোস্ট ক্লাস নাইন অবধি পড়াশোনা করতে হয়েছে। তো
পড়াশোনার পাশাপাশি কোনো কাজ করতে হতো আপনাকে?
না, আমাকে কোনো কাজ করতে হতো না, অর্থনৈতিক কোনো কাজ করতে হতো না আমাকে। এমনিতে ফ্যামিলির যেটুকু কাজ আর কি, বাজার করা অথবা যে ছোটখাটো কাজ, সেগুলো করতে হতো আমাকে। এছাড়া বাইরে কোথাও কোনো কাজ করতে হয়নি আমাকে। আমার বড় ভাই উনি কাজ করতেন, আর আমার আব্বা তখন চেষ্টা করতেছিলেন কিছু শুরু করার, যদিও সেটা পরবর্তীকালে সফল হয়নি। তো আমি এক প্রকার মানিয়ে নিয়েছিলাম আর কি, একটা মিডিওকার লাইফ, একটা মিডিওকার রেজাল্ট, সেটার সাথে আমি খাপ খেয়ে নিয়েছিলাম। কিন্তু বোর্ড স্ট্যান্ড করা সেটা একটু ভিন্ন জিনিস, সেটা আপনাকে পুরোপুরি ফুল কনসেন্ট্রেশন পড়াশোনা দিতে হবে আপনাকে, এবং আপনাকে আদার যে ফ্যাসিলিটি গুলো আছে, যেমন আপনি কোথাও যদি আটকে যান আপনাকে একজন দেখিয়ে দিবে, সেই সুযোগ গুলো আমার ছিল না তখন। তো আমার অত উচ্চাশাও ছিল না, আমার অবজেক্টিভ ছিল যে জাস্ট এসএসসি পাস করব, তারপর যদি সম্ভব হয় কলেজে যাব, তারপর কোন রকম একটা শিক্ষা শেষ করে চাকরি করব, ফ্যামিলিকে সাপোর্ট করব,
ঘর সংসার করব, দুটো বাচ্চা হবে, সেলফ লাইফ। যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে মধ্যম সারির স্টুডেন্ট ছিলেন সেই সময়টাতে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একজন শিক্ষক বুঝতে পারেন যে আসলে স্টুডেন্টকে দিয়ে কি সম্ভব। সেই জায়গাটা থেকে যিনি আজকে আপনার শিক্ষক, আপনাকে তারা ওই সময়টাতে পিক করলেন, স্টোরিটা মনে পড়ে যে আসলে কিভাবে তারা আপনাকে অফার করলেন, কিভাবে আপনি ওখানে গেলেন?
আচ্ছা, সো ক্লাস এইটে যখন আমি পড়ি, এইটে যখন ফাইনাল পরীক্ষা শেষ হলো, তো আমার গণিতের রেজাল্ট খুব একটা ভালো ছিল না। তো আমাদের সায়েন্সের যিনি টিচার ছিলেন, ওনার সাথে সবাই কনসাল্ট করতে গেল যে কোন গ্রুপ নেওয়া যায়। তো স্যার রেজাল্ট করিম স্যার ছিলেন তখন আমাদের সময়, তো উনি আমাকে পরামর্শ দিলেন যে যেহেতু তোমার কন্ডিশন, ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম স্ট্রং না, এবং তোমার যেহেতু ম্যাথ অত স্ট্রং না, তুমি ভালো হয় তুমি আর্টস নাও, সেখানে ভালো করতে পারবা। তো স্যারের পরামর্শে আর কি আমি আর্টসে আসি। তখন আমি খুব মধ্যম সারির ছাত্র আর কি।
ওকে,
তো আর্টসে আসার পরে আমার রেজাল্ট গুলো তখন থেকে ভালো হওয়া শুরু হইলো।
ওকে ফাইন, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাকে বাসা থেকে স্কুলে থাকার একটা জায়গা করে দিল, যেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং মনে হয়েছে ব্যাপারটা, এটা আপনাকে কিভাবে অফার করলো তারা?
আচ্ছা, এটা যখন আমাদের প্রি টেস্ট হয়ে গেল, তখন স্যার যেভাবে বলতেছিলেন যে বোর্ড স্ট্যান্ড করার জন্য আপনাকে অবশ্যই ফুল কনসেন্ট্রেশন,
এটা কি শুধু আপনাকে দিয়েছিল নাকি বেশ কয়েকজন স্টুডেন্টকে দিয়েছিল এরকম ফ্যাসিলিটি?
এটা আমার মনে পড়ে আমার সময় তো একজনই, আমার পূর্বে কেউ ছিল।
আচ্ছা, তার মানে আমরা দীন ইসলাম যেটা বলছিলাম যে দীন ইসলামকে আপনারা ফার্স্ট এই প্রায়োরিটিটা দিলেন। অদ্ভুত একটা গল্প, এবং আমি তো এই গল্পের শেষটা জানি, অনেকে হয়তো বা জানবেন যারা পত্রপত্রিকা পড়েন, স্কুল কলেজের খবর রাখেন, এই স্কুল এখন বাংলাদেশের কোন জায়গাটায় আছে সেটা অনেকেই জানেন, এবং এই দীন ইসলাম কেন স্টুডিওতে সেটাও আপনারা জানবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, শুধু একটা কথা বলতে চাই, আজকের এই জীবনের গল্প একটা ইতিহাস। আমরা ফিরবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.3, আমি আরজি কিবরিয়া আছি আপনার সাথে।
তখন না বার্গার খেলি, আবার আইসক্রিম, দাঁতে পোকা হবে তো? হবে না। কেন শুনতে পাচ্ছিস না? কি কিসুম কিসুম, তাই তো, কোথায় হচ্ছে? আমার মুখের ভেতর, বুঝিস কি?
যারা পেপসোডেন্ট জার্মিচেক করে ব্যবহার, তাদের মুখের ভেতর ডিসুম ডিসুম চলে লাগাতার, কারণ পেপসোডেন্ট জার্মিচেক দেয় 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। পেপসোডেন্ট, ডেন্টিস্ট ক্রিকেট দেশের একমাত্র টুথপেস্ট।
ক্লোজ আপ প্রেজেন্টস, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় রাত 12:06, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে আমার অতিথি হয়ে এসছেন মাহবুবুর রহমান এবং একই সাথে দীন ইসলাম তার স্টুডেন্ট। জীবনের গল্পে আমরা যে জায়গাটায় গিয়েছি তাতে আপাতত পরিচয় এতটুকুই, বাকি পরিচয়টুকু আমরা গল্পের প্রয়োজনের জায়গা থেকে জানবো। যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এই দুইজনকে দেখতে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। জি, আপনার কাছে ফিরি, ওনাকে আপনারা নিয়ে আসলেন এবং উনিই বোধহয় আপনাদের এরকম প্রথম প্রজেক্ট ছিল বলা যেতে পারে।
প্রথম
আচ্ছা, নিয়ে আসার পরে, তারপরে থেকে
না, নিয়ে আসার পরে আমাদের যে পরীক্ষার আগে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যে একটা ছেলে আর্টস গ্রুপে ভালো করতেছে, রেজাল্ট ভালো হলে তার জীবনে সুন্দরত্বটা আসবেই, পাশাপাশি একটা প্রতিষ্ঠান ফোকাস হবে, ওই যে আমার যে স্বপ্ন, এইটা আমরা খুব কিউরিয়াসিটি নিয়ে আমাদের কার্যক্রম শুরু করলাম। আমরা প্রত্যেকটা টিচার তার যে বিষয় ভিত্তিক আমরা চেষ্টা করেছি যে প্রথম থেকেই যে তাকে সার্বক্ষণিক এই ব্যাপারে ইয়ে করার জন্য সহযোগিতা দেওয়ার জন্য। পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, যে মোটামুটি ভালো প্রিপারেশনও তার আলহামদুলিল্লাহ। তা আমাদের একটা ধারণা ছিল যে আমাদের তো কয়েক বছর পরীক্ষা দিতে দিতে যে রেজাল্ট হইলে যে কি ধরনের মেধায় কি হইতে পারে, আমাদের সে অবস্থানটা ইয়ে ছিল। তা আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যখন আসলো, কি পরীক্ষা দেওয়ার কি কয়েকদিন আগে ঘোষণা আসলো যে এই বছর থেকে স্টেন বিষয় থাকবে না, গ্রেডিং সিস্টেম চলে আসবে,
গ্রেডিং সিস্টেম।
তা আমরা একেবারে মাথায় আমাদের আকাশ ভেঙে পড়লো, অর্থাৎ আমাদের একটা স্বপ্ন, একটা প্ল্যান, একটা পরিকল্পনা একেবারে ভেস্তে গেল, গ্রেডিং সিস্টেমটা ক্লিয়ারও না। তো আমরা যাই হোক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, পরীক্ষা তো দিতেই হবে। তো পরীক্ষা দিলে অলমোস্ট পরীক্ষাও ভালো হলো, তো গ্রেডিং সিস্টেম দেওয়ার কারণে তার এ প্লাস আসেনি, কারণ তখন সকল সাবজেক্ট এ প্লাস পেলে
কঠিন ছিল।
হ্যাঁ, তো আমার মনে হয় যে এক সাবজেক্ট বাদে মনে হয় সব সাবজেক্টেই এ প্লাস আসছে, দুইটা বা তিনটা বাদে সবগুলোতে এ প্লাস আসছে। তো আমাদের তখন স্টেনের বিষয়টা ছিল যে কিছু কিছু সাবজেক্টের নম্বর একেবারে 99-98 এরকম 95 উপরে পাবে, আর কিছুটা হয়তো যেগুলা একটু কঠিন তা একটু কম পেলেও যেন সেটা দিয়ে কাভারেজ হয়, বিষয়টা এরকম ছিল। কিন্তু পরবর্তীতে গ্রেডিং সিস্টেমে তো সব এ প্লাস পেলেই এ প্লাস, তা আমরা আমাদের এটা হলো না। কিন্তু আমাদের একটা আশা ছিল যে আমাদের দীন ইসলাম যদি স্টেন এ প্লাস পাইনি কিন্তু সে ভালো করবে,
রাইট?
তো এমনি ভাবে তার ইয়ে চলে গেল। এরপরে ও তো ইন্টারমিডিয়েট আমাদের এখানে ছিল না, তো পড়াশোনা করেছে, তা আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে তখন থেকে আমরা আবার এ প্লাস কিভাবে পাবে, এ প্লাস পাওয়ার জন্য মিশন ভিশন আমরা শুরু করলাম 2001 তো পেলেই না, 2002 2003 গিয়ে আমরা পারলাম না, আমরা বোধ করি 2004 মনে হয় আমরা সফল হলাম, যে এই 2-3 মধ্যে আমরা গিয়ে 7 সাবজেক্ট পারি, 1 সাবজেক্ট বাংলা আটকে যাই, এ প্লাস পাই না। এরকম করে করে আমাদের খুব কষ্ট। তখন আমাদের এক টিচার শামসুল আলম ইংরেজি পড়াতে, তার আপন ছোট ভাই আছে উনি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলা পড়াতেন, তাকে আমি নিয়ে আসলাম, 8টা ছেলে মেয়েকে সিলেক্ট করলাম যে আপনি ভাই পড়াবেন, টাকা যা লাগে আমি দেবো, তো বাংলাতে আমাদের দেখতে চাই। ওই বছর আমাদের বেশ কয়েকটা ছাত্র ছিল যে তাদেরকে নিয়ে আমরা সব ছুটি দিয়ে আমি থাকতাম, যেন ছেলে মেয়েরা না যায়, তারা যেন পড়ে, টিচারও যেন উৎসাহ বোধ করে, তারা আসলে আমি চাটা খাওয়াতাম। তো ওই বছর 2004 সালে আমার মনে হয় যে আমরা সাকসেস হইলাম, প্রথমবার 7টা এ প্লাস পেল।
বাহ, পায়না পায়না একেবারে 7টা
খুব আনন্দ। কিন্তু পেলে কি হবে, আমি যতক্ষণ এই হামাগুড়ি দিয়ে আগে আসি আমার চেয়ে ঢাকা বোর্ডে শীর্ষ 10 তৈরি করা হতো। তো খুব কষ্ট লাগলো যে পারলাম না, সরি 10টা না 22টা পেয়ে ঢাকা বোর্ডে তখন দশমে স্থান সর্বনিম্ন আসছে। তখন আমাদের অভিযান যে কিভাবে,
মানে আমি একটু পরিষ্কার করার জন্য বলি যে স্যারের টার্গেট হচ্ছে যে ঢাকা বোর্ডে 1 থেকে 10 যে স্কুল তার মধ্যে পজিশন করা, সেখানে তিনি প্রথম যেই 7 জনকে এ প্লাস পেল সেই পজিশনের জায়গা থেকে তিনি খোঁজখবর নিয়ে জানলেন যে ঢাকা বোর্ডে যে 10ম স্কুলটা হয়েছে সেটার ইয়ে ছিল যে ওখানে 22 জন এ প্লাস পেয়েছে, তার মানে আপনি প্রায় বলা যেতে পারে 15 জন এ প্লাসের থেকে পিছিয়ে আছেন। ওকে, শুনি তারপর।
তো সেই থেকে আমাদের কিন্তু এইদিকে জুনিয়ার স্কলারশিপ তরতর করে বাড়তে লাগলো, ওই যে বলছিলাম 2টা, এরপরে 5টা, এরপরে 10টা 12টা 17টা 26টা 34টা 39টা 42টা 49টা, এরকম করতে করতে এইটা অনেক দূরে চলে গেল। ঠিক তদ্রুপ এর পরপরই আমরা ইয়ে করেছি প্রাইমারি স্কলারশিপ কিভাবে পাবে, এইটাও 5টা 10টা 20টা 40টা 50টা পেতে থাকলো। তো এই সিস্টেম আমাদের ছাত্রগুলো ওইভাবে বিল্ড আপ হইলো, যারা ক্লাস 8 এ ভালো করে স্কলারশিপ পায় তারা তো ভালো, তো এইরকম বেস ইয়ে করতে লাগলাম। তা আমরা আমাদের একটা ধারণা যে আমরা টপ 10 এ আসতে চাই, সেটা আমাদের কি পরিশ্রম, আমরা ইয়াং জেনারেশন টিচার, আমাদের যত পরিশ্রমী হোক আমরা এক সূত্রে গাঁথা হয়ে আমরা চেষ্টা করেছি যে আমাদের এই রেজাল্ট করতে হবে। তখন এইটাও সমালোচনার দৃষ্টিতে আসলো যে যারা শুধু এ প্লাস পাবে তাদের কি টপ 10 দেওয়া হবে, যারা শতভাগ পাশ করবে তাদের কোনো ইয়ে থাকবে না। তখন আমার মনে হয় যে 2007 সালে আবার ইয়ে হলো যে 2টা ইয়ে করবে, একটা হলো জিপি এর ভিত্তিতে টপ 10, আর একটা শতভাগ পাশের ভিত্তিতে টপ 10 বা সেরা 10। তো আমরা একটু আশার বাণী পাইলাম যে এ প্লাস তো এতটা পাই ওদের সাথে পারতেছি না, কিন্তু 100% পার দিয়ে একটা তালিকা আসবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 2007 সালে আমরা সাকসেস, আমরা শতভাগ পাশের তালিকায় 7ম স্থান অধিকার করলাম।
ওকে,
তা আমাদের একটা ই হলো যে না আমরা পেরেছি, আমরা পারবো
ঢাকা বোর্ডে।
ঢাকা বোর্ডে বাই দিস টাইম 2003 সালে আমাদের ওই এলাকায় মেয়েদের জন্য একটা ভালো কলেজ নাই, তীব্র যানজট, তারপরে নিরাপত্তা, বিভিন্ন প্রেক্ষাপটে এলাকার অভিভাবকরা একটা দাবি তোলে এই প্রতিষ্ঠানের সাথে মেয়েদের একটা কলেজ শাখা চালু করার জন্য। তো আমরা 2003 সালে তৎকালীন মাননীয় এমপি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি বসে সিদ্ধান্ত নিলেন যে আমরা এখানে কলেজ শাখা চালু করব। তো অনুমোদন পেল 2003 আমরা ছাত্র ভর্তি করলাম, 2005 সালে পরীক্ষা দেয়। 5 সালে পরীক্ষা দেওয়ার পরে সেখানে আমাদের একটা মিরাক্কেল হলো, প্রথমবারই আমরা জানি না চমৎকার রেজাল্ট হলো, ঢাকা বোর্ডে তৃতীয় স্থান শতভাগ পাশের ভিত্তিতে, একেবারে পত্রিকায় প্রতিষ্ঠানগুলোর নাম দিল। এইটা দেখে আমরা খুব অনুপ্রাণিত হলাম।
কতজন পরীক্ষা দিয়েছিল?
63 জন পরীক্ষা দিয়েছিল।
63 জন পরীক্ষা দিয়ে 63 জনই পাস।
63 জনই পাস।
ওকে,
খুব মানে আনন্দ হইলাম, আমরা খুব আনন্দ করলামও। স্কুলের শিক্ষকরা বলে স্যার আমরাও করতে চাই, আমরাও পারবো, যেহেতু প্লাস দিয়ে পারছি না কিন্তু দেখি এটা দিয়ে করতে করতে এক সময় স্যার আমরা যাবো ওই জায়গায়। তো আমরা 2007 সালে সেই স্কুল শাখা সাকসেস হইল, যে 7ম স্থান, পরবর্তীতে 2008 সালে 6ষ্ঠ স্থান হলো। তা আমরা বিশাল রেলি টেলি করলাম। তো HSC যেটা বললাম 2005 সাল থেকে পরীক্ষা দেয়, আজ অবধি প্রত্যেক বৎসর এই প্রতিষ্ঠান ঢাকা বোর্ডে শীর্ষদশ অবস্থান করে আসছে, এক বৎসরও এর কোনো ব্যত্যয় ঘটেনি।
কত সাল থেকে এটা?
এটা 2005 সাল থেকে।
ওকে, যেই টিনের বেড়া দিয়ে শুরু করলেন এবং সেই টিনের বেড়া ধীরে ধীরে আজকের এই অবস্থানে আসার গল্পটা একটু শুনতে চাই, কিভাবে স্ট্রাকচারটা পরিবর্তন হলো, এখন কি অবস্থা একটু ডিটেইল শুনি।
সেই টিনের বেড়া যখন এটা ছিল, পাশাপাশি আমাদের এলাকার যে মুরগির ফার্ম এলাকাটা ছিল, মুরগির ফার্মটা যার, তিনি ফিনিক্স পোল্ট্রি ফার্মের মালিক মূলত সামিউল হাসান শেখ, তিনি ওখানে আটটা রুম করে দিলেন। আটটা রুম করার পরে টিনের ঘর, সেমিপাকা টিনের ঘর করে দিলেন, এইটা রইল। আর ওই বেড়ার ঘর পাশাপাশি এই প্রয়োজনে আমাদের ওই যে যে বেড়া দিয়ে আমরা মাঠের মাঝখানে কিছু ঘর তুললাম, যে সেইভাবে আমরা কাজ করলাম। 1994-95 যখন আমাদের স্কুল রিকগনাইজড হলো, তখন আমাদের এই স্কুলের একটা স্যাংশন হলো,
আচ্ছা
গভর্নমেন্ট স্যাংশন, যেখান থেকে একটা বিল্ডিং, একতলা বিল্ডিং তারা করে দিলেন, পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে,
আচ্ছা
তিনটা রুমের সিঁড়ি কোঠা দিয়ে করে দিলেন। তখন আমাদের এলাকার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান ছিলেন, উনি মারা গেছেন, আনোয়ার হোসেন সাহেব, তার কাছ থেকে আমরা দ্বিতীয় তলার কিছু ইট নিলাম যে ইয়ে করার জন্য। তখন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষার মতো করেই তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য ঘুরতাম, কেউ একটু এক গাড়ি ইট দেন, কেউ দুই ব্যাগ সিমেন্ট, কেউ পাঁচ ব্যাগ সিমেন্ট, এরকম করে করে দোতলার ছাদটা দিলাম। এরকম করে করে তিনটা তলা, চতুর্থ তলা শুধু ছাদ আস্তে আস্তে দেওয়া করলাম, ওই বেড়া দিয়ে আমরা ছাদ দিলাম, কিন্তু বেড়া দিয়ে ইয়ে করি, গ্লাস করি, তখন আবার ইটা দিয়ে ওয়াল করা যায়নি। এরকম করে করে আমরা এটাকে বোধ করি পাঁচতলা পর্যন্ত করে ফেললাম।
আচ্ছা,
আস্তে আস্তে মানুষের টাকা, তারপরে ছাত্রদের টাকা, আমরা তো শিক্ষকরা খুব একটা বেতন ওই যে সরকার দেয়, আর এরপরে 2,000-3,000 করে টাকা নিয়ে খুব একটা নেই না। প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ছাত্রদেরও কিছু টাকা আছে, গার্জেনদের কাছ থেকে পাই, শুভাকাঙ্ক্ষী শুভানুদ্বাহীদের কাছ থেকে পাই, পেয়ে পেয়ে এই বিল্ডিংটা প্রায় পাঁচতলা হয়ে গেল।
ওকে,
পাশে যেই টিনের ঘরটা আমাদের সামিউল হাসান সাহেব করে দিয়েছিলেন তাকে ধন্যবাদ জানাই, কিন্তু মূলত তার বিল্ডিংটা পরবর্তীতে আমরা রাখতে পারিনি। তাকে আমরা বলেছিলাম যে আপনি যদি এখানে ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে দেন, তাহলে আপনার নামে আমরা ভবন করে দেই, আমরা মেসেজ পাঠিয়েছিলাম। তখন আমি আবার ওই পর্যন্ত ওনার সাথে আবার দেখা করতে হলে ঢাকা শহর আসতে হয় এবং তার সাথে প্রোগ্রাম করে ইয়ে করতে হয়। তো আমাদের যিনি এটা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাজুল ইসলাম মিয়াজি, আলী মোহাম্মদ খান সাহেব, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা বললো যে না তিনি আর ইয়ে করবেন, ইন্টারেস্টেড না। তখন আমরা আমাদের এলাকায় আরেক ভদ্রলোক ছিলেন আলহাজ মাসুদ খান সাহেব, তিনি পাঁচ কাটা জায়গা দিলেন আমাদের প্রতিষ্ঠানের নামে।
ওকে,
ওই জায়গাটা বিক্রি করে আমরা আরেকটা বিল্ডিং এর ফাউন্ডেশন দিলাম, আর পাশাপাশি এর সাথে আবার আরেকটা গভর্নমেন্টের একটা স্যাংশন হলো, আবার তিন কক্ষের আমরা ওটার সাথে অ্যাড করলাম। বাই দিস টাইম ওই যে আলহাজ শামসুল হক খান সাহেব প্রথম যে ছয় কাটা জায়গা দিয়েছিলেন, তিনি পর্যায়ক্রমে তার কাছ থেকে আইল উঠে উঠে আমরা নিতে নিতে তার 26 কাঠে নিয়ে নিলাম।
ওকে,
তো তিনিও যখন রেজাল্ট ভালো তো ইন্টারেস্ট ফিল করতো, আমাদের বলতো এই এটা করতেছে কেন, এটা ঠিক না, আমি মাত্র ছয় কাঠা দিয়েছি, এখান থেকে তোমরা 19% নিয়ে নিয়েছ, আবার তোমরা এখানে 13 কাঠার মতো নিয়ে আবার তোমরা ওই আইল তুলে ফেলে আবার আমার পুরো জায়গাটা নিয়ে নিচ্ছ। কিন্তু বোঝা যায় যে মন থেকে বলে না যে প্রতিষ্ঠানটা বড় হোক এটা উনি চাচ্ছেন। তো অত্যন্ত দুঃখের বিষয় তিনি আজকে অসুস্থ, প্যারালাইজ হয়ে গেছেন, চলাফেরা করতে পারেন না। তো এই যে বিল্ডিং গুলা, তো এই বিল্ডিং গুলা গভর্নমেন্ট যখন নিস্তালাটা করে দেয়, কিন্তু পরবর্তীতে আমরা এই সহযোগিতা গুলো নিয়ে এবং ছাত্রদের কালেকশন দিয়ে আমরা আস্তে আস্তে বিল্ডিং করে ফেলি। এই বিল্ডিংটা আমরা পাঁচতলা করে ফেললাম, সেখানে 6টা কক্ষ, এই জায়গায় হলো 3টা কক্ষ, এই 8, 6 এবং 3, 9টা কক্ষ আমাদের এইরকম ভাবে প্রতিতলায় হয়ে যাচ্ছে। এইরকম আবার একটা ইয়ে আসলো আমাদের, তখন একটু ফান পজিশন হলো, আমরা কিছু জায়গা নিলাম স্কুলের 26 কাঠার সাথে আরো 11 কাঠা জায়গা কিনলাম। তো 11 কাঠা জায়গা কিনার পরে ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে, কি করব, টিনের ঘরে হচ্ছে না, তখন আমরা আবার ওই জায়গার মধ্যে ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করলাম একতলা, পরবর্তী বছর থেকে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা করে ফেললাম ওটা। আবার এর পারে পাশে আবার একটা জায়গা নিলাম, তখন এখানে 12 কাঠা জায়গা নিয়ে গভর্নমেন্টের একটা স্যাংশন হলো, তত্ত্বাবধায়ক সরকার যে আমলে যেটা ইয়ে হলো 8-9 সালে, তখন আমরা জায়গা নিয়ে 9-10 সালে সেখানে আবার একটা গভর্নমেন্টের স্যাংশন হলো, নিচতলা করে দিল, আমরা এটাকে 6তলা করে ফেললাম। এমনি ভাবে এখন প্রায় অলমোস্ট 1-2টা ভবন 6তলা আর 2টা ভবন 5তলা। ইতিমধ্যে আমরা আরো একটা জায়গা, এখন 1 বিঘা জায়গা স্কুলের সাথে ক্রয় করেছি, যেখানে আমরা ইংলিশ ভার্সন চালু করেছি, প্লে গ্রুপ থেকে ক্লাস 2 পর্যন্ত আমরা ইংলিশ ভার্সন চালু করেছি। এখন আমাদের একটা ভবন, প্রায় 1,00,000 টাকার একটা ভবন ইতিমধ্যে স্যাংশন হয়েছে। আমাদের ভৌতিক অবকাঠামোগত এই, তখন প্রথম অবস্থায় আমাদের দীন ইসলামরা যখন পড়েছে তখন তো বেড়ার গড়ি ছিল আর একটা ওই সেমিপাকা শেড ছিল, আর এরপরে যে অবস্থানগুলো তখন এটার মধ্যে আমরা ওই বিল্ডিং করে করে গিয়েছি, আমাদের ওয়াল দিয়েছি কিন্তু প্লাস্টার করতে পারি নাই, জানালা ছিল না, একটা করে জানালা লাগাই, জানালা আসুক বৃষ্টি আসুক অসুবিধা নেই, অন্তত ক্লাস তো করা যাবে। এরপরে জানালা লাগাইলাম, তারপরে প্লাস্টারের প্রশ্ন আসলো, আমরা দরজা লাগানোর জন্য প্রস্তুতি নিলাম। তো অনেক দরজা, এখন 103টা রুম, এগুলাকে আস্তে আস্তে দরজা করে প্লাস্টার করে রং করলাম। রং করতে প্রায় 30-35 লক্ষ টাকা লেগেছে, আমরা প্রায় কার্জন হলের মতো রং করেছি। এখন বিল্ডিংটা মোটামুটি দেখার মতো ওই এলাকায়। তো এতগুলা বিল্ডিং, আসবাবপত্র গুলা, এক একটা রুমে প্রায় 20 জোড়া বেঞ্চ, এক একটা বেঞ্চ 2000 টাকা এক জোড়া। এই 20 জোড়া বেঞ্চে আমাদের প্রায় প্রতি রুমে অনেক টাকা করে লাগে।
স্টুডেন্ট কতজন আছে এখন?
এখন প্রায় 10,000 স্টুডেন্ট।
10,000 স্টুডেন্ট, মানে 145 জন দিয়ে শুরু করেছিলেন, এখন 10,000 স্টুডেন্ট।
10,000 স্টুডেন্ট।
এবং প্রতি লাস্ট ইয়ারে কতজন পরীক্ষা দিয়েছে এসএসসি?
লাস্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে 779 এসএসসি।
পার্সেন্টেজ কত ছিল?
100%।
779 জনই পাশ করেছে?
হ্যাঁ।
ওকে। এবং
এ প্লাস পেয়েছে 740 জন।
700 কতজন পরীক্ষা দিয়েছে? 749 জন।
779 জনের মধ্যে 100% পাশ,
এবং 745 জন এ প্লাস।
740
40 জন কি খায়, মানে এরা কি কি খেয়ে পড়াশোনা করে আমাকে একটু বলেন, কারণ আমি ঠিক জানি না টেকনিকটা কি, আপনারা কি ফলো করেন, কি মেথডে যান, যে আজকে এই এই মানে একটা কথা আছে যে বিন্দু বিন্দু, এটা আসলে আমরা গল্পেই পড়েছি, উপন্যাসেই পড়েছি, কিন্তু এটা মানে বাস্তব হতে পারে, একটা মানুষের মোটিভেশন একটা জায়গাকে কোথায় নিয়ে যেতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে, আনথিঙ্কেবল। ওকে, কি করেন আপনারা স্টুডেন্টদেরকে?
আসলে আমরাও যে আমাদের থিম যে আমরা একসাথে কাজ করব, আমাদের মধ্যে শিক্ষকদের মধ্যে কোনো দলাদলি নাই, আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই, আমরা প্রতিষ্ঠানের ভিতরে, আমাদের দল একটা, আমাদের রাজনীতি একটা, আমাদের প্রতিষ্ঠান সবার ঊর্ধ্বে, এই নিয়ে আমরা কাজকর্ম করি। এবং আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে তো মানিয়ে গেলাম, আর কোথাও যেতেই পারলাম না, এখানে আমার জীবন।
শুরুতেই ছিলেন প্রিন্সিপাল, এখনো
প্রিন্সিপাল? হ্যাঁ, শুরুতেই হেডমাস্টার, তখন আস্তে আস্তে ইয়ে, আমার ফ্যামিলি সবকিছু জলাঞ্জলি দিয়ে তাদেরকে একেবারে ঠকিয়ে রীতিমতো বলা চলে, আমি সকালে ঘুম থেকে তাদের দেখে আসতাম, আবার রাত্রে গিয়ে দেখতাম তারা ঘুমিয়ে আছে, আমি চুপচাপ বাড়িতে গিয়ে খাবার টাবার করে আস্তে করে চুপ করে শুয়ে পড়তাম, যেন তাদের ডিস্টার্ব না হয়, আসলে কথাও বলতে পারি না, আবার তাদের গিয়ে কষ্ট দিব, এই জন্য আমি চুপচাপ খেয়ে শুয়ে পড়তাম। এক সময় আমার ওয়াইফ বলতো যে তোমাকে স্কুলে একটা চকি টকি দিয়ে রুম করে দেই, ওই জায়গায় থাকো, এইটুকুন শোয়ার জন্য আসার
দরকারটা কি?
তো আসলে আমার ফ্যামিলিকে আমি দিতে পারি নাই, আমার জীবন, আমার যৌবন, আমার সবকিছু আমি প্রতিষ্ঠানকে দিয়েছি। আমার একটা স্বপ্ন, এই এলাকায় অজপাড়া গায়ে একটা ভালো প্রতিষ্ঠান হবে, ঢাকা শহরের নামি দামি প্রতিষ্ঠানকে মানুষ স্মরণ করবে, তার পাশাপাশি তাকে বলতে হবে যে না, ঢাকা শহর নয়, ঢাকা মহানগর নয়, আশপাশের এলাকায় যদি মানুষের সৎচিন্তা, সৎকর্ম, সৎসঙ্গ থাকে, একটা মানুষ একটা প্রতিষ্ঠান করতে পারে, সেই প্রতিষ্ঠান দিকে আমাদের তাকাতে হবে। এই মানসিকতা নিয়ে আমরা কাজ করেছি। আমরা 2012 সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে এসএসসিতে দ্বিতীয় স্থান অধিকার করেছি, সেটা জিপি এবং শতভাগের ভিত্তিতে, তখন দুইটা মিলিয়ে আবার টপ 10 করেছে। তা আমাদের সেই জায়গায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের শিক্ষা পরিবারের অভিভাবক নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি গিয়েছিলেন, 1 ঘন্টা 35 মিনিট তিনি বক্তব্য রেখেছেন, কীট পতঙ্গ কোনো শব্দ নেই, এত ডিসিপ্লিন হয়েছে, সেই হাজার হাজার দর্শক, কয়েক হাজার সেখানে শুনেছে, তিনি বললেন যে আমি এই প্রতিষ্ঠান, আমি যেভাবে দেখা গেলাম, আমার বিশ্বাস অদূর ভবিষ্যৎ অতি সন্নিকটে এটা প্রথম স্থান অধিকার করবে। তা আমাদের থিং যে উনি বলেছেন, আমরা আমাদের কর্ম দিয়ে দেখিয়ে দিব যে না আমরা পারি। মাত্র 3 বছরের মাথায় আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ঢাকা বোর্ড তথা সারা দেশে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা জয় করেছি যে আমরা প্রথম স্থান অধিকার করে যেন আমরা পারি এবং গ্রাম পারে, এটা তার প্রমাণ। এই প্রমাণ হিসেবে আমরা প্রত্যেক বছরই কিছু নতুন নতুন চিন্তার উদ্রেক করি। যেমন ওই পরে আমরা চিন্তা করেছি, আমি দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলাম, বাংলাদেশ গভর্নমেন্ট পাঠিয়েছিল সারা বাংলাদেশ থেকে 5 জন প্রতিষ্ঠান প্রধান, এখানে রেসিডেন্সিয়াল মডেলের প্রিন্সিপাল স্যার ছিল ব্রিগেডিয়ার মুস্তাফিজ সাহেব, তো স্যারের সাথে আমি ছিলাম, ওখানে গিয়ে আমরা একটা দেখেছি, ওদের তো সংখ্যা খুব কম, 25-30 জন ছাত্র নিয়ে তাদের এক একটা ক্লাস, আমাদের এখানে তো 70-80-85-90, এটা একটু ডিফিকাল্ট করা। এই জন্য আমি এসে চিন্তা করলাম, ওখানে আমরা প্ল্যান প্রোগ্রাম করেছি যে একটা ওখান থেকে দেখে এসে আমি এটা চালু করেছি এই জায়গায়, এসনেট নামে একটা প্রজেক্ট, এস মানে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ নিউক্লিয়ার এডুকেশন টিম। এই টিমের মাধ্যমে আমি একজন শিক্ষকের আন্ডারে একটা ক্লাসকে ভাগ করে 10 জন, কোথাও 15 জন, 12 জন, এরকম করে আমরা ছাত্রদের দিতাম একজন টিচারের আন্ডারে, তিনি হয়তো একটা বিষয়ের শিক্ষক, কিন্তু ওই দশ বারো জন পনেরো জন ছাত্রের দায়িত্ব তার যে কোন বিষয়ে দুর্বল এ প্লাস পর ক্ষেত্রে, তার দায়িত্ব হলো ওই দুর্বল ছাত্রটাকে দুর্বল বিষয়ের শিক্ষককে দিয়ে, ওই বিষয় শিক্ষককে দিয়ে দুর্বল বিষয়গুলা তাকে ফাইন্ড আউট করে তাকে সলিউশন করে দেওয়া। এবং প্রি টেস্ট পরীক্ষার মধ্যে আমাদের পুরো বই শেষ হয়ে যায়, টেস্ট পরীক্ষার পরে তো আমরা শুধু পরীক্ষা নেই, তার প্রবলেম গুলো সলভ করি, এরপরে আমাদের মডেল পরীক্ষা তার প্রবলেম সলভ করি, এবং রীতিমতো তার অবজেক্টিভের উপরে আমাদের খুব খরচ চলে, পুরো বই লাইন বাই লাইন তাকে প্রস্তুত করি। এমনি ভাবে আসলে আমাদের নিরন্তর চেষ্টা, আমাদের প্রিয় সহকর্মী যারা তারা প্রতিষ্ঠানের প্রতি তারাও আন্তরিক। আমি যদি বলি যে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সারা রাত অব্দি জেগে থাকতে হবে, তারা কোনো প্রশ্ন করবে না যে স্যারে বলছে, ওই যে তাদের একটা ভালো লাগা শ্রদ্ধার জায়গা যে স্যার এমপিভুক্ত করেছে, প্রতিষ্ঠানকে রিকগনাইজ করেছে, আমাদের দিকে দেখেছে, এবং এই প্রতিষ্ঠানে যে এখন কোচিং ক্লাস হয়, বিশেষ ক্লাস হয়, এখানে যে অর্থটা আসে আমি তাদেরকে দিয়ে দেই বন্টন করার জন্য। কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষকের আমি দেখেছি, সাধারণ শিক্ষকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব যে শিক্ষকরা পড়ায় কিন্তু টাকা নিয়ে যায় প্রতিষ্ঠান প্রদান। আমার ক্ষেত্রে আমি এটাকে আমি বলছি এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার এখানে হবে না, আপনারা পড়ান, আপনারা বন্টন করে নিয়ে যাবেন। আমাকে তারা 2,000-3,000 টাকা করে দেয়, তারা এক একজনে 12,000-15,000-20,000 টাকাও নেয় এক ক্লাস থেকে। তাই আমি বলি এইটাও আমার প্রয়োজন নাই, কারণ আমি তো আর পড়াই না। বললো যে স্যার আপনি তো আমাদের কর্তা, আপনি সব প্ল্যান প্রোগ্রাম করে দেন, আপনার উৎসাহ উদ্দীপনায় আমরা পড়াই, আপনি এটা নেন, আমরা তৃপ্তি পাবো স্যার, আমরা আরো ভালোভাবে লেখাপড়া করাবো। আমি বলছি ঠিক আছে, আমি বাউন্ডারি লাইন চেক দিয়ে দিচ্ছি, বাইরের যত ধরনের বাধা বিপত্তি রাজনৈতিক এটা সেটা আমি ট্যাকেল দিব, আপনারা মাঠের মধ্যে খেলবেন, আপনারা মনে করবেন মাঠে আপনারা খেলোয়াড়, আপনাদের কাজ হলো খেলা, এই খেলায় আমি দেখতে যে আপনারা জিতেছেন, তাহলে আমি অর্থ নিব। বললো ঠিক আছে স্যার। তো তারা আন্তরিকভাবে কাজকর্ম করে আমাদের এই প্রতিষ্ঠান এখন পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে একাডেমিক সাইডে সেরা দশে অবস্থান করছে, সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করছে। এরপরে আমরা চিন্তা করলাম এই প্রতিষ্ঠানের তো লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা স্কাউটিং এ হাত দিলাম, স্কাউটিং এ আমাদের ছাত্ররা পিএস এবং শাপলা কাপে অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। এইবার সারা বাংলাদেশে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্থাৎ পিএস নামে যেটা পরিচিত, সারা বাংলাদেশে পেয়েছে 122টা পিএস, তার মধ্যে শামসুল হক খান স্কুল্যান্ড প্যালেস কলেজে পেয়েছে 14টা।
বাহ,
এটি একটা প্রতিষ্ঠানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পিএস অ্যাওয়ার্ড পাওয়ার দিয়ে গৌরব অর্জন করেছে। তারপরে আমাদের ছাত্ররা স্কাউটিং এ সারা দেশে 2-3টি প্রতিষ্ঠান গণলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ স্কাউটিং এ অন্যতম একটি প্রতিষ্ঠান। আমাদের ছাত্ররা ইন্ডিয়া, নেপাল, কোরিয়া, জাপান থেকে ঘুরে আসছে। এইবার আগামী আগস্টে আমি সহ প্রায় 12 সদস্যের একটা দল 23তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করার জন্য জাপান যাচ্ছে। তারপরে আমরা এখন ডিবেট ক্লাব করেছি, এই ডিবেট ক্লাবের মাধ্যমে ছাত্রদেরকে আমরা প্রস্তুত করছি। আমরা জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা 2014, জাতীয় টেলিভিশন সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা 2015 অংশগ্রহণ করে দুটাতেই প্রথম রানার আপ হয়েছি। এবং আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের প্রায় 10টা টিম আমরা প্রস্তুত রেখেছি, যে ওয়ান আফটার ওয়ান একটা যাবে আর একটা আসবে, কারণ মূলত 8-10-10 নিচে ছাত্ররা ভালো করে ডিবেট করতে পারে না, তাদের আমরা সদস্য রেখেছি। আমাদের ডিবেট ক্লাবের বর্তমানে মেম্বার প্রায় 370 জন। তো আমরা আন্ত স্কুল কর্মশালা করেছি, একটা ডিবেট কর্মশালা, সেখানে বিটিভির লোকজন নিয়েছি, এক্সপার্টদের এনেছি। তো তারা খুব প্লিজ যে আমাদের এখানে যে ডিবেটের যে কর্মশালা বা যে এইরকম একটা জায়গায় এইরকম ভাবে ডিবেটের জন্য কাজ করবে এটা তারা ভাবতে পারেনি। তো আমরা কিছু ফান্ড কালেকশনের জন্য আমরা তাদের আলাদা অ্যাকাউন্ট করে দিয়েছি। তো তারা মোটামুটি আমাদের ওই রকম টিম রেডি 10টা, যেন আমরা কয়েকদিন আগে আমাদের ইংলিশ ডিবেট হলো, সেখানে ওয়াইসি নামে একটা প্রতিষ্ঠানকে আমরা পরাজিত করে প্রথমবার আমরা জিতেছি। তারপর আমরা সায়েন্স ক্লাব গঠন করেছি, সায়েন্স ক্লাবে আমাদের সায়েন্স ফিকশন হয় প্রতি বছর, ছাত্রছাত্রীরা যেন লেখাপড়ার পাশাপাশি যে ভিন্ন দিকে তারা চলে না যায়। আজকালকার যে ইন্টারনেটের যে প্রবলেম, ইন্টারনেট আসক্তি একটা ফ্যাক্টর ছাত্রদের মধ্যে, সেটা থেকে বের হয়ে যেন এই সায়েন্স ক্লাবে তারা যদি জড়িত থাকে তাহলে তারা অন্তত এই জায়গায় সময় দিতে পারবে। এই সমস্ত প্রেক্ষাপটগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি।
কতজন শিক্ষক আছে এখন?
এখন প্রায় 225 জন শিক্ষক রয়েছে।
যখন শুরু করলেন তখন কতজন ছিল?
11 জন শিক্ষক ছিল।
এই জন্যই বারবার বলছিলাম ইটস আ হিস্ট্রি, মানে একটা জিনিস চিন্তা করে দেখুন, উনি যেটা বললেন কিছু জিনিস, এই ক্লাব, এই স্কুলের ভিত্তি স্ট্রাকচার কোথায় কি আছে না আছে, এবং পাশাপাশি চিন্তা করে দেখুন একটা স্কুল তিনের বার এক পাশে আছে, আরেক পাশে নেই দরজা, কাছে ওটা খুলতে হয় না, কারণ এ পাশ থেকে পাশে ইজিলি যাওয়া আসা করা যায়, গরু চড়ছে চারপাশে, সবুজ মাঠ, সেই স্কুলটার মাত্র কয়েকটা বছর, 89 যদি বলি বা 92 যদি বলি, 92 থেকে 2015 খুব বেশি সময় না,
93 থেকে
তো এইটুক সময়ের মধ্যে একটা স্কুল সততা, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে কোন জায়গাটা এসছে, এটা তো গেল প্রাতিষ্ঠানিকভাবে সাকসেস। এবং প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু সাকসেস হয়েছে, একজন মানুষ সেখানে কান্ডার হিসেবে ছিলেন, তিনি আজকে তার জীবনের গল্প এখানে বলতে এসেছেন, সেই জীবনের গল্পের পুরোটা জুড়েই হচ্ছে স্কুলের গল্প। কিন্তু যারা ওখানে পড়াশোনা করেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেস্ট জায়গাতে আছেন, তাদের মধ্যে একজন হচ্ছে আজকের দিন ইসলাম, যার সঙ্গে আপনাদের একটু আগে পরিচিত হয়েছে। আমরা সেই গল্পে এখন আবারও ফিরতে চাই, তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং দিন ইসলামের জীবনের গল্পে আমরা ফিরব ঠিক 4 মিনিট পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং আজকে যে অতিথি মহোদয় আজকে আমাদের সঙ্গে যারা আছেন দুজন, তাদেরকে যদি আপনারা দেখতে চান, তাদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, প্লিজ আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে যে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Presents Hello 8920, close up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা আর একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছেন মাহবুবুর রহমান, এবং তিনি যে স্বনামধন্য শিক্ষক সেটা বলার কোনো অপেক্ষায় রাখে না। একজন শিক্ষক একটি প্রতিষ্ঠানকে কত বড় জায়গাতে নিয়ে যেতে পারেন তার বেস্ট উদাহরণ হচ্ছেন তিনি। তার জীবনের গল্পে আমরা ছিলাম এবং তার জীবনের গল্পের একটি অধ্যায় হচ্ছে তারই স্টুডেন্ট দীন ইসলাম। দীন ইসলামের সঙ্গে আমরা একটু আগে পরিচিত হয়েছি, তিনি আমার সঙ্গে স্টুডিওতে আছেন এবং তাকে নিয়ে গিয়ে সেই স্কুলের, সেই ভাঙ্গাচোরা স্কুল এখনো সেরকমটা নেই, কোন একটা জায়গা দিয়ে বলেছিল এখানে থেকে পড়াশোনা করার জন্য। জীবনের গল্পে আমরা সেই জায়গাটাতে ছিলাম দীন ইসলামের, ঠিক সেখান থেকে ফিরতে চাই। তো দীন ইসলাম, আমরা ওরকম একটা জায়গাতে আপনাকে নিয়ে যাওয়া হলো এবং আপনি ওখানে থেকে পড়াশোনা করতেন, তারপর শুনি একটা সিরিয়ালি শুনবো।
তো স্যার ইতিমধ্যে বলেছেন যে আমাদের সময় এসএসসি এর পরীক্ষার কয়েকদিন আগে সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। তো এর আগে আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম, সেই প্রথমবারের মতো আমি বুঝতে পেরেছি যে আসলে আমার দ্বারা অনেক কিছু সম্ভব
ওইখানে যাওয়ার পরে।
হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে এবং আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল এবং আমার স্বপ্ন তখন অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু যাই হোক, আমার স্বপ্ন এবং স্যারের স্বপ্ন পূরণ হয়নি তখন, কারণ বোর্ড স্ট্যান্ডার্ড যে সিস্টেমটা ছিল সেটা ছিল না তখন। এবং যেহেতু আমি আর্টস এ ছিলাম, এ প্লাস পাওয়া তো আমাদের সময় খুব ডিফিকাল্ট ছিল, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম, আর্টস থেকে সাবজেক্টে খুব ডিফিকাল্ট, হিস্ট্রি ইকোনমিক্স এগুলোতে এ প্লাস পাওয়া ডিফিকাল্ট ছিল আমাদের সময় তখন। তো যাই হোক, আমাদের সময় আমার মনে পড়ে শুধুমাত্র একজন আর্টস থেকে পুরো বাংলাদেশে এ প্লাস পেয়েছিল। তো যাই হোক, সেই সময় আমি আমার আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় পাওনা ছিল সায়েন্স লক্ষণ স্কুল থেকে, আত্মবিশ্বাস এবং নিজের শক্তিতে বিশ্বাস করা। পরবর্তীতে আমি ভর্তি হলাম নটর ডেম কলেজে, প্রথম সারির ছাত্র ছিলাম এবং সেখানে আমার অন্যতম প্রিয় শিক্ষক ছিলেন অর্থনীতির রণজিৎ কুমার নাথ স্যার। ওনার অনুপ্রেরণায় আমি তখন স্বপ্ন দেখতাম যে আমি অর্থনীতি নিয়ে পড়ব, দেশের যে সমস্যাগুলো আছে সামাজিক অর্থনৈতিক সেগুলো নিয়ে গবেষণা করব এবং আমার পরিবারের পাশাপাশি দেশের উন্নয়নে সামান্যতম অবদান রাখার চেষ্টা করব। তো যাই হোক, আমার ইন্টারমিডিয়েট শেষ হলো, তারপর ইন্টারমিডিয়েট রেজাল্ট, তখন আমাদের সময় কেউ এ প্লাস পায়নি আর্টস থেকে কলা, তো আমাদের রেজাল্ট ভালো ছিল, নটর ডেমের আর্টস থেকে চারজনের মধ্যে একজন ছিলাম আমি জিপিএর র্যাঙ্কিং এ। তো তারপর আমাদের সময় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ছিল, মানে অন্যতম একটা কঠিন প্রতিযোগিতাপূর্ণ একটা পরীক্ষা। তো সেই পরীক্ষার জন্য অনেকে কোচিং করে, নানা রকম প্রিপারেশন থাকে, আমি যদিও কোচিং এর শুরু থেকে করতে পারিনি কারণ আর্থিক সমস্যার কারণে, কিন্তু যাই হোক, তখন আমাদের সময় তিনটা ইউনিট আজ থেকে পরীক্ষা দেওয়া যেত, খ ইউনিট, গহ এবং উ। খ ছিল কলা অনুষদের যে সাবজেক্ট গুলো, গহ ছিল সামাজিক বিজ্ঞান অনুষদের ভুক্ত সাবজেক্ট গুলো, আর উ ছিল আইন অনুষদ। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তিনটা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনটাতে খতে আমার অবস্থান ছিল 17, ঘতে ছিল 21, উমতে ছিল 22।
বাহ, সো ব্রিলিয়ান্ট রেজাল্ট।
ভালো রেজাল্ট, কিন্তু এই রেজাল্টটা আমি এখানে একটা কনফিউজ করে দিয়েছিল, কারণ অনেকগুলো অপশন ছিল তখন। আইন ছিল খুবই অ্যাট্রাক্টিভ একটা সাবজেক্ট, এবং খতে ইংরেজি ছিল, যেহেতু আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে তখন থেকে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার একটা সবাই চেষ্টা করতো, এক্সপেক্ট করা হইতো তখন যে আমিও সাপোর্ট করব। তো সেই হিসেবে সবাই তখন সাজেস্ট করলো যে ইংরেজি পড়ো, অনেক টিউশনই করতে পারবা, ছাত্র অবস্থায় টিভি ফ্রিজ ঘরে অনেক কিছু হবে। আমি যখন পরামর্শ নিতে গেলাম, বেশিরভাগ পরামর্শ এরকম ইংলিশ, আর আমার কিছু শিক্ষক পরামর্শ দিল যে আইন নিয়ে পড়ো, আইন আইনও খুব ভালো। কলেজ থেকে আমার অর্থনীতি পড়ার একটা আগ্রহ ছিল, তো আমি যখন অর্থনীতির কথা শেয়ার করলাম যে অর্থনীতি পড়লে কেমন হয়, তো ওনারা কেউ এনকারেজ করেননি, কারণ ওনারা জানতেন আমার ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন অত স্ট্রং না, যেহেতু আমি আর্টস এ ছিলাম। কিন্তু তখন আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম, তো এটা আমার একটু এগোতে লাগলো যে কেন আমি পারবো না, অনেকে যদি পারে কেন আমি পারবো না। তো খানিকটা সবার সাজেশনের বিপরীতে গিয়ে আমি অর্থনীতি বিষয়কে চুজ করলাম এবং আমি ভর্তি হয়ে গেলাম ঢাকা
বিশ্ববিদ্যালয়ে।
সালে আমাদের 24 এপ্রিল ক্লাস শুরু হলো।
2004 সালে
আসলে যারা পরামর্শ দিয়েছিলেন তারা আসলে জেনেই পরামর্শ দিয়েছিলেন, আর আমি অর্থনীতি নিয়েছিলাম না জেনে, তো সেটা টের পেলাম সেখানে ক্লাস শুরু হওয়ার পরই। আমি ক্লাস 10 এর পরে আর কোনো ম্যাথ স্বাভাবিক ভাবেই আসছে যারা থাকে তারা করে না, এবং পরিসংখ্যান স্ট্যাটিস্টিক সেটাও কখনো নামও শুনিনি অর্থনীতিতে ক্লাস করার আগে। তো প্রথম বর্ষেই ক্লাস শুরু হইলো ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স, তো সেখানে গিয়ে একটা বড় ধাক্কা লাগলো এবং খানিকটা নিজেকে হারিয়ে ফেলা শুরু করেছিলাম তখন। কিন্তু তারপর আমার মনে হলো যে আচ্ছা হারানোর কি আছে, আমার তো হারানোর কিছু নাই, চেষ্টা করে দেখি কতটুকু পারা যায়। তো আমাদের সময় তখন অ্যানুয়াল সিস্টেম ছিল, বার্ষিক পরীক্ষা ইনকোর্স হতো, শুরু হয়নি, তার মানে কামব্যাক করার একটা অপশন সুযোগ ছিল ওই সিস্টেমে। তো মাঝামাঝি সময়ে আমি পূর্ণ চেষ্টা শুরু করলাম যে দেখি চেষ্টা করে কি হয়। আলহামদুলিল্লাহ আমার সেই চেষ্টাটা কাজে লেগেছে, পরবর্তীতে আমার সবগুলো ইনকোর্সে হাইয়েস্ট মার্কস ছিল, ম্যাথ স্ট্যাট অন্যান্য যে সাবজেক্ট গুলো ছিল। এবং ফাইনাল পরীক্ষার আগে আপনাকে একটু বলে নিই যে অর্থনীতিতে যারা আসে তারা সাধারণত সায়েন্স থেকে আসে, এবং আমাদের সাথে অনেকে ছিল যারা বুয়েট মেডিকেলে না পড়ে ইকোনমিক্সে আসছে, যে ভালো করবে, ফার্স্ট হবে, টিচার হবে ইউনিভার্সিটির, এই ধরনের প্ল্যান নিয়ে তারা এসেছে অর্থনীতিতে। তো যাই হোক, তাদের মধ্যে থেকে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার আগে তখন মানে সবাই বুঝতে পারলো যে না, এই ছেলেটা ফার্স্ট হইতে পারে। তো তখন একটা খুব ভালো সম্ভাবনা তৈরি হলো, কিন্তু আনফরচুনেটলি ফার্স্ট ইয়ারে আমি সেকেন্ড হলাম, ফার্স্ট হতে পারিনি, এবং ফার্স্টের সাথে আমার নম্বরের ব্যবধান ছিল 10 নম্বর। 10 নম্বর অনেক বেশি তখন আর কি, এক বছর 10 পিছায় যাওয়া মানে অনেক বড় একটা পিছানো
কম্পিটিশনের দিক থেকে। ইনফ্যাক্ট এটাই, বিকজ এমনও দেখা যায় যে সেকেন্ড ইয়ারে গিয়ে হয়তো 2-3, কঠিন হচ্ছে পজিশন ধরে রাখা, ফার্স্ট কিংবা সেকেন্ড পজিশন ধরে রাখা। হ্যাঁ বলুন। তারপর
স্বাভাবিক ভাবে অন্যান্য ব্যাচে যেটা হয় 1-2 নম্বরের ব্যবধান থাকে ফার্স্ট সেকেন্ডের মধ্যে, কিন্তু আমার সময়টা একটু বেশি হয়ে গেল। তারপর আমি চিন্তা করলাম যে দেখি চেষ্টা করে এতদূর আমি সেকেন্ড হব, ফার্স্ট ক্লাস পাবো কিনা, সেটাও প্রথম যখন শুরু করলাম তখন সেটাই একটা স্বপ্নের মতো ছিল, কিন্তু চেষ্টা করার পর তো সেকেন্ড হয়ে গেলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে গেলাম, তো আরেকটু চেষ্টা করে দেখি। তো সেকেন্ড ইয়ারে গিয়ে আবার ফার্স্ট হলাম, যে ফার্স্ট ছিল তার থেকে 6 নম্বর বেশি পেলাম,
4 মার্কসের যুদ্ধে, টোটাল 4 মার্কস,
4 মার্কসের তখন পিছিয়ে ছিলাম সেকেন্ড ইয়ারের পরীক্ষার পর, ফাইনাল পরীক্ষার পর। তখন থার্ড ইয়ারে ফাইনালি গিয়ে আমি এগ্রিগেট নাম্বারে তাকে পিছনে ফেলে তার থেকে প্রায় 12 নম্বর বেশি তখন অ্যাগ্রিগেটেড ছিল।
তার মানে আপনি টোটাল 12 নম্বরে এগিয়ে ছিলেন নাকি 8 নম্বরে এগিয়ে থাকলেন?
তার মানে 4 আর 12 16 নম্বর আমি থার্ড ইয়ারের ফাইনালে তার কাছে।
তার মানে আপনি তার কাছ থেকে 16 যদি হয় তাহলে 6 নম্বরে এগিয়ে থাকলেন টোটাল হিসেবে, যেটা বোঝায়।
হ্যাঁ,
হোয়াটএভার ইট ইজ, 6 8 10 12 এটা
একটা বিগ অ্যামাউন্ট অফ নাম্বার। তখন আমার লিড ছিল আর কি থার্ড ইয়ারে ফাইনালে। কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই খুব কম্পিটিটিভ,
রাইট,
কেউ তো আর বসে থাকবে না, এরকম পিছায় পড়লে সবাই পরিশ্রম আরো বাড়ায় দেয়।
ফোর্থ ইয়ার ফাইনাল,
ফোর্থ ইয়ারে
এটাই আলটিমেট রেজাল্ট।
হ্যাঁ, তো ফোর্থ ইয়ার ফাইনালের আগে আমি সব মিলাই ইনকোর্স এবং অন্যান্য ক্লাস টেস্ট সব মিলাই আমি যে সেকেন্ড ছিল তার কাছ থেকে 14 নম্বর আমি এগিয়ে ছিলাম। কিন্তু হয়তো খানিকটা ওভার কনফিডেন্ট অথবা মেন্টাল স্যাটিসফ্যাকশন যাই হোক, তো পরবর্তীতে ফাইনাল পরীক্ষা যখন হইলো তখন আমি ফার্স্ট হইলাম অনার্সে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু 2 নম্বরের ব্যবধান। তার মানে আমি প্রায় আমাকে ধরে
গিয়ে ঢুকেন নি, এরকম একটা অবস্থা। বিএনসিসি করতেন?
বিএনসিসি আমাদের সময় ইকোনমিক্সে ওটা
এলাও ছিল না,
করতো কিন্তু ওইখানে যে এক্সট্রা নম্বর সেটা ইকোনমিক্সে যোগ হতো না।
ওকে, তাহলে তো লাভ নেই, কোনো লাভ নেই।
যাই হোক,
হ্যাঁ,
তো আমাদেরকে ওই ডিরেক্ট ওয়েতেই এক্সামে কমপ্লিট করেই ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে। তো যাই হোক, আল্লাহর হাজার শুকরিয়া যে অল্পের জন্য রক্ষা অনার্সে। তো সেই ভুলটা আমি মাস্টার্সে করিনি, মাস্টার্সে শুরু থেকে আমি খুব সিরিয়াস ছিলাম এবং আলহামদুলিল্লাহ মাস্টার্সে আবারও ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। এবার সেকেন্ডের সাথে আমার নম্বরের ব্যবধান ছিল প্রায় 19। তো এই ছিল ইউনিভার্সিটির আমার অনার্স এবং মাস্টার্স।
একটা জিনিস চিন্তা করার মতো, যে ছেলেটি ফ্যামিলিতে বিলং করে কোন রকম সাদামাটা পাশ করে গেলেই হয়, পাশ করব, অথবা যেহেতু বড় ভাইদের লেখাপড়া হয়নি, লেখাপড়া না হওয়ার একটা পসিবিলিটি ছিল, সেখান থেকে এসএসসিতে ভালো রেজাল্ট করা, নটরডেমে পড়া, সেখান থেকে আরেকটা গাইডলাইন পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসা, নিজের একটা সাবজেক্ট চুজ করা, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হয়ে আসা, এটা কি মনে হয় কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আসলে কোন জায়গাটায় ছিল, যেটা না হলে আলটিমেটলি আপনি আজকে এই ফার্স্ট পজিশনে থাকতে পারতেন না?
জি, অবশ্যই আমি বলবো, সেটা ছিল আমার সেই স্কুল জীবনের, যখন
এসএসসি পরীক্ষা দিবেন,
এসএসসি পরীক্ষার আগে যখন সবাই মনে করলো যে না আমি স্ট্যান্ড করতে পারি, সবাই যখন আমার উপর আস্থা রাখলো তখন আমি আমার নিজের উপর আস্থা রাখা শুরু করলাম।
যখন আপনাকে আলটিমেটলি আমাদের যিনি আজকে এখানে জীবনের গল্প বলতে আসছেন মাহবুবুর রহমান সাহেব, তিনি আপনাকে ওখান থেকে নিয়ে এসে একটা স্কুলে একটা জায়গা দিলেন যে এখানে থেকে পড়াশোনা করো। আলটিমেটলি জায়গা দেওয়ার মানেটা কি, ওনারা আপনাকে গাইড করবেন, এটাই তো ছিল অসাধারণ। এবং এই ফার্স্ট হওয়ার পরের জীবনটা কি সেটাও কিন্তু জানার বিষয় এবং সেটাও আমরা জানতে চাই। ফার্স্ট হলেন, তারপর?
তারপর স্বাভাবিকভাবেই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে জয়েন করার, তো আমারও সেটা ছিল। তো খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি, আমার মাস্টার্স রেজাল্ট প্রকাশিত হলো নভেম্বর মাসে 2009 সালে। তারপর আমি আমার বিভিন্ন শিক্ষকের সাথে ওনাদের গবেষণা কাজে সহকারী হিসেবে 6-7 মাস কাজ করি। তারপর জুনে আমাদের নিয়োগ হলো, আমি অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে 1 জুলাই 2010 সনে যোগদান করি
ঢাকা ইউনিভার্সিটিতে।
জি,
ওয়াও। বিভিন্ন রকমের কনস্ট্রেইন থাকে না, যে অনেক সময় ফার্স্ট হওয়ার পরে দেখা গেল যে সেকেন্ড সে আসলে ভর্তি হয়ে গেছে বা সেই আসলে চান্স পেয়েছে, ফার্স্ট পায়নি। অনেক ভালো রেজাল্ট থাকার পরও পলিটিক্যালি বিভিন্ন চাপ, এগুলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বলি এবং ঢাকা ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি এই সমালোচনার ঊর্ধ্বে না। আপনার এই ধরনের কোনো ব্যারিয়ার পড়তে হয়নি?
আসলে আমি সৌভাগ্যবান যে আমি অর্থনীতি পছন্দ করেছিলাম সাবজেক্ট হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে একটা সুনাম আছে যে এখানে ওই ধরনের কোনো ম্যানিপুলেশন হয় না। যারা ফার্স্ট সেকেন্ড যারা ডাবল ফার্স্ট, এটা খানিকটা মনে করা হয় তাদের রাইট যে তারা ডিপার্টমেন্টে জয়েন করবে, এই ট্রেডিশনটা এখনো মেনটেন করা হয়। তো অন্যান্য বিষয়ে, অন্যান্য সাবজেক্ট, অন্যান্য ডিপার্টমেন্টের কথা আমি জানি না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলতে পারি অর্থনীতি বিভাগে যারা ভালো করে আসলে ভালো কারা করবে, মানে ভালো করা তো মানেটা কি, মানেটা হচ্ছে যে ওই ডিপার্টমেন্টের শিক্ষকরা আপনাকে সার্টিফাই করছে না আপনি আপনার ব্যাচের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন সেই ডিপার্টমেন্টে যদি আপনাকে নিয়োগ না দেয় তার মানে কি, তার মানে হচ্ছে আপনাদের ইভালুয়েশনটাই ভুল, আপনারা নিজেরাই আপনাদেরকে কন্ট্রাডিক্ট করতেছেন। তো ইকোনমিক্সে সেটা সাধারণত হয় না, আমি দেখিনি, আমার ছাত্র জীবনে অথবা এতটুকু শিক্ষকতা জীবনে। তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান যে আমি অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছি এবং সেই বিভাগের যে ট্রেডিশন সেটা আমার ক্ষেত্রেও বজায় ছিল, যদিও আমার কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, সাপোর্ট ছিল না।
আপনি যেভাবে বর্ণনা করছিলেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, কত ঘন্টা পড়াশোনা করতেন, স্টুডেন্ট লাইফস্টাইলটা কেমন ছিল? কারণ ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, এখানে বলা হয় যেখানে সবকিছু হওয়া সম্ভব, কি হতে চাও তুমি, ভালো মন্দ সবকিছু হওয়া সম্ভব।
হ্যাঁ এক্স্যাক্টলি, আসলে পারিবারিক কারণেই আমাকে ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত হতে হয়েছিল। তখন লাইব্রেরিতে জুনিয়রদেরকে প্যাচে পড়াতাম আর কি, তো আমার দিনের সময়টা মোটামুটি পড়ানোর মাধ্যমে আমার কাটতো। তো আমার আসলে ব্যক্তিগতভাবে পড়াশোনা খুব একটা করতে হতো না, কারণ যেহেতু আমি আমার ক্লাসমেটদেরকেও পড়াতাম ব্যাচে এবং আমার জুনিয়রদেরকেও পড়াতাম, তো পড়াইতে গিয়ে আমার নিজের পড়া হয়ে যেত আর কি। তো এটা একটা সুবিধা ছিল যে যদি আমি কাউকে পড়াইতে চাই তার মানে আমাকে আগে আরো ভালোভাবে সেই বিষয়গুলো বুঝতে হবে। তো আমাকে পুশ করতে হয়েছে, নট বিকজ আমি ফার্স্ট হতে চাই, আমাকে বিষয়গুলো ভালোভাবে জেনে জানাতে হবে, অন্যদের রেজাল্ট আমার উপর খানিকটা ডিপেন্ড করতেছে। সেই হিসেবে আমার ব্যক্তিগত পড়াশোনা ওটা মূলত হচ্ছে যে ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছুদিন আগে আমাদের গ্যাপ থাকতো অ্যানুয়াল সিস্টেমে, তো তখন আমি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ওয়াইজ কিছু স্ট্র্যাটেজি করতাম, কিছু স্পেশাল নোট করতাম যেগুলো কারোর সাথে শেয়ার করতাম না, তো সেগুলো করতাম পরীক্ষার দুই তিন মাস আগে থেকে, এবং টিচারদের মাইন্ডসেট, তারা কিভাবে পছন্দ করেন বিষয়গুলোকে, কিভাবে প্রেজেন্টেশন করলে ওনাদের নজর কাড়বে, কোন সাবজেক্টে অনেক বেশি লিখতে হবে, কোন সাবজেক্টে কালার পেন দিয়ে গ্রাফ আঁকতে হবে, তো এগুলো স্ট্র্যাটেজি ছিল। আমার মনে হয় সবারই ছিল যারা প্রথম দিকে প্রথম সারির ছাত্র ছাত্রী। পাশাপাশি সে আত্মবিশ্বাসও ছিল যে না আমি করতে পারবো, চেষ্টা করলে সম্ভব, এবং এক সময় আসলে এটা অভ্যাসে পরিণত হয়েছিল, তো খুব বেশি একটা কিছু করতে হতো না, পুশ করার
ভয় লাগতো না। যে একটা পজিশন পাওয়ার পরে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি, পজিশনটা ধরে রাখাটা সবসময় মনের মধ্যে, যদি ছুটে যায় যদি ছুটে যায়।
হ্যাঁ এটা খুব হতো, যেহেতু আমার সাথে আমার সেকেন্ডে যে ছেলে, তো তার খুব কম্পিটিশন হতো, কিন্তু আমি একটা মানে আমার একটাই ফিলোসফি ছিল যে আলহামদুলিল্লাহ আমি আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক দূর আমি চলে আসছি, তো বাকিটা যদি আরেকটু পুশ করি হয়ে যাবে।
ওকে,
আর যেহেতু আমার এত কনস্ট্যান্টের পরও এত দূর আসলাম, তার মানে আমার ক্যাপাবিলিটি বাকি অন্যদের চেয়ে একটু বেশি
কনফিডেন্ট,
সেই হিসেবে আমি নিজেকে পুশ করতাম খুব যে না সবাই যদি তিন ঘন্টা দেয় আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা দিলে আমি সেটা পেরে যাবো, এবং আল্লাহর রহমতে সেটা সেই ধারণাটা কখনো ভুল প্রমাণিত হয়নি পাঁচ বছর, এবং সেই হিসেবে পজিশনটা ছিল সেই শব্দে। যদিও ফোর্থ ইয়ারে গিয়ে প্রায় হাত ছাড়ার মতো অবস্থা হয়েছিল।
অবশ্যই জয়েন করতে পারেন,
তবে যে কোনো কারণে হোক সে আর ট্রাই করেনি,
উনি ট্রাই করেননি। ওকে ফাইন, আমরা এবার একটু শিক্ষকতা জীবনের জায়গাতে আসতে চাই। আপনিও শিক্ষক, আপনার সামনে যিনি বসে আছে যার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন তিনিও শিক্ষক, তো কি মানে আপনার জীবনে যে যাদেরকে পেয়েছেন শিক্ষক হিসেবে, আপনি যখন শিক্ষকতা করেন তখন ওই জিনিসগুলো কি মাথায় কাজ করে, নাকি নিজেরও একটা আইডিওলজি আছে, নিজেরও একটা ফিলোসফি আছে যখন আপনি ক্লাসে শেখাচ্ছেন?
জি, আমি আমার স্কুল জীবনের আমার শিক্ষক নয়ন স্যার, আমি ওনাকে দেখে খুব অনুপ্রাণিত হয়েছি, ওনার টিচিং স্টাইল এবং ওনার মোটিভেট করার যে ক্ষমতা সেটা আমাকে খুব অনুপ্রাণিত করতো এবং এখনো করে। তো মাথায় রাখতাম যে আসলে স্যার বিষয়গুলো কিভাবে প্রেজেন্টেশন বা প্রেজেন্ট করেন স্টুডেন্টদের মধ্যে, কিভাবে ইনভলভ করান ক্লাসকে, যদিও এটা অনেক প্র্যাকটিসের বিষয় আমি এখনো উপলব্ধি করি, এবং ক্লাস যাওয়ার আগে অনেক হোমওয়ার্ক করতে হয় শিক্ষকদেরকে, কারণ স্পেশালি ইকোনমিক্স আমি যে সাবজেক্ট পড়াই, যদি আমার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড তত ছিল না, কিন্তু ডিপার্টমেন্টে জয়েন করার পরে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আমাকে দেওয়া হলো। তো ম্যাথ এবং ইকোনমিক্স, ম্যাথস এর অ্যাপ্লিকেশন ইকোনমিক্সে, যেটা একটু কাঠকুটা টাইপের সাবজেক্ট, তো সেটার জন্য সেটা সেটা পড়াইতে গিয়ে অ্যাটেনশন ধরে রাখা খুব ডিফিকাল্ট। তো সেটার জন্য অনেক বেশি হোমওয়ার্ক করতে হয়, অনেক বেশি চিন্তা করতে হয় যে কিভাবে আমি প্রেজেন্ট করলে এটা তারা অতটা বোর হবে না,
রাইট,
ঘুমায় পড়বে না ক্লাসে। তো সেই বিষয়গুলো যখন আমি চিন্তা করতাম, তখন নয়ন স্যার আমার রোল মডেল আর কি। নয়ন স্যার ছিলেন স্কুলের কলেজে রঞ্জিত কুমার নাথ স্যার, ওনার টিচিং স্টাইল আমার খুব ভালো লাগতো। আর ইউনিভার্সিটিতে একাধিক শিক্ষক ছিলেন, এখন আমার সৌভাগ্য ওনার আমার সহকর্মী, তো আমি কারো নাম বলতে চাই না। তো এনারা আমাদের এই শিক্ষকরা আমার জীবনে বেশ গভীর একটা ছাপ রেখেছেন, এবং আমি আশা করি যে হয়তো ওনাদের মতো পারবো না।
রাইট, আপনাদের দুজনের কাছে আমার একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা এরকম অনেকের কাছ থেকে শুনে আসি, স্টুডেন্ট লাইফ হচ্ছে মোস্ট বোরিং লাইফ বিকজ এখানে পড়াশোনা করা হয়, এরকম একটা কথাও প্রচলিত আছে, পড়ার চেয়ে মরা ভালো, হ্যাঁ, গ্রামাঞ্চলে। এবং সেই ছোটবেলা থেকে মায়ের হাতে প্রথম বকুনি খাওয়া শুরু হয় এই পড়াশোনা, ভাই ঠিক মতো পড়াশোনা করো না কেন, স্কুলের টিচারের কাছ থেকে বকুনি, তারপর একটা কম্পিটিশন এখন তো গ্রো করেছে যে আমার ছেলে এসএসসিতে এ প্লাস পেলো কিনা, সেটার একটা চাপ সবসময় থাকে, এই পড়া 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 পড়া, তারপরে শিক্ষক হয়ে যাওয়া, শিক্ষক হয়ে যাওয়া সেই পড়ার মধ্যেই আবার থাকা, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জীবনটাকে আসলে কতটুকু এনজয় করা যায়, এবং একটা শিক্ষকতা পেশাকে শিক্ষকরা কি হিসেবে দেখছেন, বিশেষ করে আপনাদের দুজনের কাছে আমি ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাইবো, তবে সেটা ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় শ্রোতা, গল্প তো হয়েই গেছে, কারণ আজকে যে গল্পটা এখানে উপস্থাপন হলো আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা ইতিহাস, বিকজ জিরো থেকে যে হিরো হওয়া যায়, একটা বলা যায় না যে সাদা মাটি নিয়ে শুরু করেছে, এটাকে শেষ পর্যন্ত স্বর্ণখণ্ডে রূপান্তর করেছে, এবং সেটা পরশ পাথরের ছোঁয়া নাই, মানুষের অধ্যাবসায় নিষ্ঠা সততা, এবং একই সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে ফোকাস, লক্ষ্য থাকা, যদি সেটা থাকে তাহলে জীবনের ব্যারেন ফিল্ডে অনুর্বর জমিতে অনেক অনেক ভালো ফসল ফলানো সম্ভব, সেটার প্রমাণ হচ্ছে আজকের এই জীবনের গল্প। দীন ইসলাম কিংবা মাহবুবুর রহমান দুজনেই তাদের ব্যক্তিগত জায়গাতে অনেক বেশি সফল মানুষ, এবং তারা যে জায়গাটা থেকে শুরু করেছেন সেই জায়গায় আমরা সমাজে অনেকেই আছি, এবং আমরা চাইলেও তাদের মতো হতে পারি। আমরা ফিরে আসবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে, তাদের দুজনকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Presents Hello 8920, Close Up, The Closer, The Better.
প্রিয় শ্রোতা, সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং এখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীন ইসলাম, এবং একই সাথে আমাদের এখানে আছেন সেই শামসুল হক খান হাই স্কুল, এখন কি হাই স্কুল না কলেজ,
স্কুল অ্যান্ড কলেজ,
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান। দুটো পরিচয় বের হয়েছে, একটা হচ্ছে ডক্টর, তিনি পিএইচডি করেছেন নিশ্চয়ই, সে গল্পে আমরা যেতে পারিনি, সে গল্পে একটু যাই, এবং একই সাথে আমি যতদূর জানি কিছুদিন আগে আপনি, বিশেষ করে দীন ইসলাম, আপনি দেশের বাইরে থেকে বোধহয় মাস্টার্স কমপ্লিট করে আসলেন না, বোস্টন ইউনিভার্সিটি থেকে আমি যতদূর জানি, যাবেন আপনি, যাচ্ছেন, ওকে, ওখানে মাস্টার্স করতে যাচ্ছেন,
ওখানে পিএইচডি করবেন,
পিএইচডি করতে যাচ্ছেন, ওকে, এর আগে কি দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে?
এর আগে ফুলব্রাইট স্কলারশিপে ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে আমি মাস্টার্স করি,
ওকে,
পাশাপাশি ম্যাথামেটিক্সে এমএস করি,
ওকে,
তো দুইটা ডিগ্রি করে আমি এবছর, গত বছর ডিসেম্বরের 30 তারিখে আমি দেশে ফিরে আসি।
তার মানে আর নেক্সট ডে যাচ্ছেন কবে?
নেক্সট ডে অগস্টের 15 এ।
ওকে, এটা পিএইচডি করার জন্য?
পিএইচডি করার জন্য।
এটা তো সম্পূর্ণ স্পন্সর বাই বাংলাদেশ গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি?
এটা হচ্ছে বস্টন ইউনিভার্সিটি ফান্ড।
ওকে, জোস, সফলতার মাপকাঠি আসলে কত বড়? এবং আপনার কাছে আছে স্যার, আপনি তো পিএইচডি করলেন, এরপরে কোথায় করলেন, কিসের উপর করলেন?
আমি এটা সেকেন্ডারি এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটি ডক্টর কাজীউদ্দিন মোহাম্মদ স্যারের ইয়ে করেছি আর কি।
ওকে, তো এটা 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 কেন করলেন? মানে এটা কি, মানে ফ্র্যাঙ্কলি একটা কোয়েশ্চেন করে ফেলি, এটা কি এরকম যে এরকম একটা কলেজের এত বড় একজন অধ্যক্ষ সেই অর্থে পিএইচডি করা, নাকি নিজে থেকেই আগ্রহ ছিল যে এটা পিএইচডি করে ফেলতেন?
না, সেটা আগে থেকে একটা ইয়ে ছিল যে আমরা তো আমাদের যে বয়স, যে বয়সে আমরা এই অবস্থানে লেখাপড়া, আমাদের তো ওই রকম যে আগে ছিল হেড স্যারেরা অনেক বয়স্ক ইয়ে ব্যাপার ছিল, কিন্তু আমি মনে করলাম যে আমাদের, আমরা তো এখনো লেখাপড়া করি বিভিন্ন ভাবে, সেই অর্থে ডিগ্রিটা নেই, এটা আমার একটা স্বপ্ন ছিল।
ওকে,
তো সেই থেকে ইয়ে করা। তো আসলে শিক্ষকতা পেশাটা কিন্তু এটা একটা, আমি মনে করি, একটা খুব এনজয়েবল পেশা, যেখান থেকে অনেক কিছু আবিষ্কার করা যায়, যে আমরা আবিষ্কার করেছি দীন ইসলাম,
এটা
আমাদের গর্ব, এখন বিভিন্ন জায়গায় বলি। আমার ছাত্র নাসাতেও আছে, বাংলাদেশের এমন কোন বিশ্ববিদ্যালয় নেই আমার ছাত্র নাই, এমন কোন জায়গা নেই যে আমাদের ছাত্র নেই। তো আরেকজন আমাদের ইয়ে ব্যবসা শিক্ষা, দ্যাট ইজ আমাদের বিবিএ ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সে বোধ করি জয়েন করেছে বা করবে, এরকম একটা ব্যাপার। তো এই যে ব্যাপারগুলা, আরেকটা ছাত্র আমার এখানে গত বছর পাশ করেছে, তার বাবা মাছ বিক্রি করতো, ফেরি করে মাছ বিক্রি করে সে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এই যে একটা ব্যাপার, এই এইটা আমাকে খুব ইয়ে দেয়। এই জন্য আমি দীন ইসলামকে নিয়ে গর্ব করি, এবং গর্বের সাথে বিভিন্ন জায়গায় দীন ইসলামকে আমি নিয়ে আসি। আমি গতকাল, আমার নামে একটা কলেজ আছে, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে এবছর প্রায় 1200 উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে, যার মধ্যে অলমোস্ট প্রায় এ প্লাস। তো সেখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে, সেই জায়গায় আমি আমাদের এখনকার শ্রদ্ধেয় দীন ইসলাম, আমার দীন ইসলাম, তাকে আমি ইনভাইট করেছিলাম, এখানে গিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তা আমার এটা একটা প্রাপ্তি, এরকম আমরা দীন ইসলাম আবিষ্কার করতে পারি এই শিক্ষকতা পেশার মধ্য দিয়ে। তো এই যে একটা তৃপ্তি, এটা নিয়ে আমি গর্ব করি। আমি দীন ইসলামকে বলেছি যে সমাজের কাছে তোমার দায়বদ্ধতা আছে, জাতির কাছে আছে, আমাদের সকল ছাত্রছাত্রীর কাছে তোমার দায়বদ্ধতা আছে। কারণ তোমার এই একটা কথা, তুমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, তোমাকে যদি কেউ না জানে না চিনে, আমার এলাকার এটা চিনতে হবে, জানতে হবে, তাতে করে তোমার কথা শুনে আমার ছাত্রছাত্রী আরো অনেকে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং ওই জায়গায় যাবে। এটা তো তোমার একটা দায়ভার সমাজের প্রতি, তো এটা অবশ্যই তোমাকে বলতে হবে। ও একটু নিজেকে গুটিয়ে রাখে যে না ঠিক আছে। তা আমার কথা হলো যে এই দীন ইসলামের মাধ্যমে হাজারো দীন ইসলাম তৈরি হবে, আমরা এইটা কেন তুমি এটা আমাদের করতে দিবে না? আমাদের সমাজ তো চায়, আমাদের জাতি চায়। তো কালকে কথার পরে অনেক ছাত্র তো চলে আসছে বক্তব্য দিয়ে, তো অনেকেই আমাকে বলেছে যে স্যার এটা আমরা খুব অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত হয়েছি। তাই আমি মনে করি এর মধ্যে যদি একটা ছাত্র বের হয়ে দীন ইসলাম হতে পারে, আমি মনে করি আজকে আমরাও সার্থক, দীন ইসলামও সার্থক। কারণ তারা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু, যাদের বাবার কাড়ি কাড়ি টাকা, তারা কিন্তু অনেক এস্টাবলিশড হয়েছে। তাদের কথা আমরা বলি না, যেন আমরা দীন ইসলামের কথা বলি। আমার যে ছাত্র, তার বাবা ফেরি করে মাছ বিক্রি করে এসে আজকে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আজকে যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমাদের ইসে বিবিএতে, তো সেইটাও কিন্তু একেবারেই মধ্যবিত্ত বলা চলে না, নিম্ন মধ্যবিত্ত। তার বোনকে গত বছর আমার এখানে নিজে গিয়ে ভর্তি করাই দিয়ে আসছে যে স্যার আমি স্কুল পারি নাই, কিন্তু কলেজে আপনি ফ্রি পড়াইবেন, আমার এই বোনের আমি দিয়ে গেলাম। এইরকম রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, সিকিউরিটি গার্ড, এরকম অনেক ছাত্রছাত্রী, অনেক গার্ডিয়ানের ছেলে মেয়ে আমরা পড়াই। কোনাপাড়া থেকে আমাদের স্কুলটা 1 কিলো হবে, 1 কিলো বা 1.5 কিলো হবে, এখান থেকে অনেক রিক্সাওয়ালা অনেক সময় যে জিজ্ঞেস করেন শামসুল হকে যাবে, অনেকে যেতে চাবে না, কারণ তার সন্তানও স্কুলে পড়ে।
ওহো,
তো যদি কেউ দেখে ফেলে তার মেয়ের বা ছেলের সাথে, তে খুব শেম বোধ করবে, এই কারণে সে মানে
ওই স্কুলে যেতে চায় না।
হ্যাঁ, ওই স্কুলে ওই অন্য দিক দিয়ে চালাবে। তো এই যে একটা ফিলিংস, এই যে একটা ব্যাপার, এই যে একটা জয় করা, এটাকে আমি খুব এনজয় করি। যদি আমি আমার ফ্যামিলিকে কিছু দিতে পারি নাই, আমি একেবারে ডিটাচ ফ্রম মাই ফ্যামিলি, আমার ওয়াইফ বা আমার বাচ্চা কাচ্চা, তাদেরকে আমার জীবনের কোনো কিছু দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি একটা জাতি উপহারে সামান্যতম হলেও আমার ক্ষুদ্র ভূমিকা রাখা। এবং আজকের দীন ইসলাম, আজকের এরকম ছাত্র, হাজারো ছাত্রছাত্রী তার প্রমাণ যে আমরা কিছুটা হলেও হয়তোবা আমরা দেশের জন্য, জাতির জন্য
আপনার শিক্ষকের তুলনায় অনেক বেশি ইয়াং, মানে শিক্ষকতা পেশাতে, এবং বলা যেতে পারে যে শিক্ষকতা পেশাতে আসার পরও আপনি দেশের বাইরে পড়াশোনাতেই বেশি সময় কাটিয়েছেন, শিক্ষকতা তেমন একটা করা হয়নি, যতটুকু করেছেন কতটুকু এনজয় করেন এই পেশাটাকে?
আসলে শিক্ষকতা পেশা নেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষকরা ছিলেন আমার রোল মডেল, আইডিয়াল পার্সন, এবং নিজেকে ওনাদের মতো একজন ভেবে আমার খুব আনন্দিত বোধ করতাম, এবং সেই হিসেবে আমার এখানে আসা। এবং আসলে প্রত্যেকটা ক্লাসের আগেই আমি খুবই এক্সাইটেড ফিল করি,
ওকে,
এবং যখন কথা বলা শুরু করি সবসময় প্রথম 5 মিনিট খুব আমি নিজেও খুব এক্সাইটেড থাকি, এবং একটা ভয় কাজ করে প্রথম 5 মিনিট, কিন্তু তারপর যখন সবকিছু নর্মাল হয়ে যায় তখন যে ফিলিংটা সেটা আসলে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা।
প্রথম ক্লাস নেওয়ার অনুভূতির কথা মনে আছে? ফার্স্ট ক্লাস
আমি যখন জয়েন করলাম তখন ইকোনমিক ডিপার্টমেন্টে লেকচার খুব কম, তার উপর আবার তখন সেমিস্টার সিস্টেম শুরু হলো আর কি, তো সাবজেক্ট অনেক বেশি, যাওয়ার সাথে সাথে আমাকে দুইটা কোর্স দিয়ে দেওয়া হলো, ফার্স্ট ইয়ারে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স আর থার্ড ইয়ারে ইন্টারন্যাশনাল ট্রেড। তো হঠাৎ করে আমাকে বলা হলো যে কালকে থেকে তোমার ক্লাস, তো আমি কোনো প্রিপারেশন নাই কিছু নাই। তো যাই হোক, আমার মূলত পড়ানোর কারণে বিষয়গুলো আমার জানা ছিল, তখনও খুব ফ্রেশ ছিল মাইন্ডে, তো প্রথম ক্লাসে গিয়েই আমি কোনো কথা না বলে বোর্ডে আমি গ্রাফ আঁকা শুরু করলাম, তো সবাই এরকম গ্রাফই আঁকতে থাকলাম 15-20 মিনিট। তারপর ভাবলাম যে না, অনেক অকওয়ার্ড হয়ে যায়, কিছু বলা দরকার, তারপর বললাম যে আমার নাম বললাম, এবং বললাম যে আমি তোমাদেরকে এখন থেকে এই কোর্সটা পড়াবো, এবং এই কোর্সের জন্য রেগুলার যে কথাগুলো বলা হয় রেগুলার থাকতে হবে, পড়াশোনা করতে হবে, এবং ক্লাসে পার্টিসিপেট করতে হবে, তো ওগুলো কোন রকম বলে আমি শেষ করে দিয়ে আসছিলাম।
আপনি তো অনেক ইয়াং ছিলেন, লাইক ওদের মতোই দেখতে বয়সে, তাই না? তো ওরা কিভাবে নিচ্ছিল ব্যাপারটাকে? ওরা কি জানতো যে আপনি টিচার?
তখন প্রথমে তো বুঝতে পারিনি, আমি যখন গ্রাফ আঁকা শুরু করলাম তখন সবাই কথা বলা ব্যস্ত, তারা মনে করছে কোনো এক র্যান্ডম, কিন্তু যখন আমি কথা বলা শুরু করলাম তারা খুবই অবাক হয়ে তাকিয়েছিল আর কি, তারপরে মনে হয় তারাও খুব স্তম্ভিত, কোনো কোশ্চেন করবে সেটা মনে হয় তাদের মাইন্ডে তখন ছিল না, আমি জাস্ট এক নাগারে বলেই গেলাম, তারা শুনে গেল, তারপরে তো আমি শেষ করে চলে আসলাম।
বুঝতে পারছিলাম যে আপনি প্রচুর নার্ভাস ছিলেন। এখন তো নিশ্চয়ই এনজয় করেন?
হ্যাঁ, এখন প্রত্যেকটা ক্লাসের আগে আমার কাছে মনে হয় যে আমি বিষয়গুলো যদিও বারবার পড়াই কিন্তু মনে হয় যে নতুন করে শিখছি, কারণ প্রত্যেকবারই এমন অনেক কোশ্চেন হয়, একটা জানা বিষয় নিয়ে আবার ভাবতে হয়, আবার সেগুলো নতুন আঙ্গিকে চিন্তা করতে হয় এবং নিজেকে আপডেট করতে হয়। সো এই যে কন্টিনিউয়াস জানা একটা প্রসেস, এইটা আসলে শিক্ষকতা থাকলে এইটা হয়।
ওকে,
সো এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে একটা বিষয়কে কতভাবে দেখা যায়, কতভাবে চিন্তা করা যায়। আমি একভাবে একটা সলভ করলাম কিন্তু দেখা গেল যে আমার ছাত্র সে আরো এফিসিয়েন্টলি, আরো দ্রুততার সাথে অন্য কোনো উপায় আমাকে বললো স্যার এভাবে করা যায় কিনা, আমি তখন চিন্তা করে দেখলাম যে না, এভাবে করা যায়। তো এইগুলো খুব ভালো লাগে আমার কাছে, যে না, নতুন নতুন বিষয় শেখা, নতুন জিনিসগুলো জানা, নতুন ভাবে চিন্তা করা, কন্টিনিউয়াস এই প্রসেস থাকা, মানে কখনো নেভার এন্ডিং একটা প্রসেস। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে এই পেশাটা কখনো আমার কাছে বোরিং হবে না।
ওকে স্যার, আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনারা অসাধ্যকে সাধন করেছেন, দুটো দুজন মানুষই একটা জায়গায় এক, পেশার জায়গাতে এক, অসাধ্য সাধন করেছেন সেটার জায়গাতে এক, যেই গুণগুলোর কারণে আপনি মনে করেন যে বেসিক আমার ভেতরে এই গুণগুলো ছিল বলেই আমি এটা পেরেছি, কারণ আজকে যারা এখানে শুনছেন তারাও হয়তো সেই গুণগুলো চর্চা করবেন তাদের মধ্যে। আপনার কাছে আসি স্যার, ডক্টর মাহবুবুর রহমান, আপনি কি মনে করেন যে কি গুণ আজকে আপনাকে এখানে এই জায়গাটাতে নিয়ে এসেছে?
আসলে আমি এই ব্যাপারে যেটা মনে করি, একটা কাজ করার জন্য তার একটা স্বপ্ন থাকতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তিনি যদি আন্তরিকভাবে কাজ করেন তাহলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা সম্ভব। ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি যে আমার স্বপ্ন এটা, আমি এটা বাস্তবায়ন করব। যেমনি ভাবে আমি দেখেছি যে শিক্ষকতা করার পরে যে রেজাল্ট দিলে টিভিতে চলে আসে এই এই প্রতিষ্ঠান, আমরা ওখানে যেতে চাই, আমার ছাত্রকে স্টেন করাতে চাই, এ প্লাস পাওয়াতে চাই, আমরা ওখানে যেতে চাই, স্কলারশিপে আমরা এই এলাকা দখল করতে চাই, ইট ইজ পসিবল। আমরা সেভাবে তো কাজ করে স্বপ্নকে মানে বাস্তবায়ন করেছি ইনশাল্লাহ। আমি সেই দিক থেকে বলবো যে স্বপ্ন থাকতে হবে এবং সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে আন্তরিকভাবে, সৎ চিন্তা সততার সঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটা বাস্তবায়ন করা সম্ভব।
রাইট, একই প্রশ্ন আপনার কাছে অতীত ইসলাম, এটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করব।
আমার কাছে মনে হয় যে আত্মবিশ্বাস, যেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমার স্যারের কাছে, আমার প্রধান শিক্ষক মাহবুব রহমান স্যারের কাছে। কারণ যে সময়ে আমি আমি নিজেকে নিয়ে কনফিউজ ছিলাম, স্যার আমার আমাকে নিয়ে কনফিডেন্ট ছিলেন। তো অ্যাকচুয়ালি স্যারের কনফিডেন্সেই আমি অনেক বেশি কনফিডেন্ট পরবর্তীতে হয়ে গিয়েছিলাম প্রত্যেকটা পর্যায়ে। তো কনফিডেন্স, আত্মবিশ্বাস অবশ্যই একটা বড় চালিকা শক্তি যে কোনো অবজেক্টিভ অ্যাচিভের ক্ষেত্রে। পাশাপাশি আমি আমার যেটা স্ট্র্যাটেজি ছিল সবসময় প্রত্যেকটা পর্যায়ে, সেটা ছিল যে রেগুলার হওয়া, প্রতিদিন কিছু কিছু কাজ করা, কাজগুলো জমায় না রাখা, এবং পাশাপাশি নিজের কাছে সৎ থাকা, যে আমি এমন যেন না হয় যে আমি চার বছর পরে বা এক বছর পরে আমার নিজের কাজ নিয়ে আমাকে নিজের কাছে লজ্জিত হইতে হবে। তো নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা এবং সেটা অনেস্টলি করা, এবং সে অনুযায়ী নিজের যে ক্যাপাবিলিটি, নিজের যে লিমিটেশন, সেগুলো আইডেন্টিফাই করে সে হিসেবে নিজের সেই লিমিটেশনগুলোকে দূর করার জন্য যা করা দরকার, এবং নিজের যে স্ট্রং সাইডগুলো আছে সেগুলোকে আরো নার্চার করে স্ট্রঙ্গার করা, এটা প্রতিদিন একটু একটু করে চেষ্টা করা। তো এটা আমার ছিল পুরো স্কুলের পর থেকে কলেজ এবং ইউনিভার্সিটি, এবং এখনো আছে, এখন আমার পড়াশোনা শেষ হয়নি। আপনি একটু আগে বললেন পিএইচডি করতে যাচ্ছি, তো ইনশাল্লাহ সেখানেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং শুধুমাত্র পড়াশোনা শেষ করার পরই এটা শেষ হবে না, কারণ শিক্ষকতা জীবনে, বিশেষ করে ইউনিভার্সিটি শিক্ষকতা জীবনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষণা। তো গবেষণার বিষয়ে আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, একটা বিষয় নিয়ে লেগে থাকা, চিন্তা করা এবং সিনসিয়ারলি অনেস্টলি কাজ করা।
রাইট, ওকে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের ক্লোজ আপ প্রেজেন্স এলিট 920। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানটি যারা শুনলেন তাদের মধ্যে থেকেও দীন ইসলাম, তাদের মধ্যে থেকেও ডক্টর মাহবুবুর রহমানের মতো মানুষ বের হয়ে আসবেন। মানুষের অসাধ্য কিছুই নেই, কারণ তারা যে জায়গা থেকে শুরু করেছিলেন তাদের নিষ্ঠা সততা অধ্যাবসায় তাদেরকে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে। আপনি যদি সেই বিশ্বাস নিয়ে শুরু করেন তাহলে আপনিও একদিন তাদের মতো হতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী বুধবার ঠিক রাত 11:20 আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স এলিট 920 নিয়ে। ফেসবুকে যারা কমেন্টস করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের টিচার যারা এখানে ছিলেন তারা অবশ্যই ফেসবুকে কানেক্ট থাকেন এবং তারা নিশ্চয়ই আপনাদের কমেন্টসগুলো দেখবেন। অনেক অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।
Close up. The closer, the better.